exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, বুধবারের রাত 11টার সময় আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমার গলাটা আজকে অনেক ভারী হয়ে আছে, কারণ বুঝতেই পারছেন যে একটু সর্দি কাশি, এবং যে কারণে আজকে একটু শুনতে অন্যরকম লাগতে পারে। তবে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নেব যে আজকের অনুষ্ঠানে কিছুটা টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর কারণে আপনাদের শুনতে কিছুটা সমস্যা হবে, কিছুটা নয়েজ আপনাদের শুনতে হতে পারে। নয়েজ বলতে আমি যেটা বোঝাচ্ছি, আসলে আপনারা যে গল্পটা শুনবেন সেখানে এক ধরনের সাউন্ড হবে যেটা আপনাদের অনেক সময় বিরক্তির উদ্রেক করতে পারে, সেই জায়গাটি থেকে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, আমরা শুরু করছি ক্লোজ দ্য প্রেজেন্স হ্যালো 8920। আজকে আমার সঙ্গে কে রয়েছে তার সঙ্গে পরিচিত হব। তার আগে আপনাদেরকে বলতে চাই, জীবনের গল্প পার্ট 3 বইটি এই মুহূর্তে বইমেলাতে পাওয়া যাচ্ছে। খুবই অল্প সংখ্যক বই আমরা বাজারে নিয়ে এসেছি এবং এই বইটি থেকে বিক্রিত লভ্যাংশ পুরোটাই চলে যাবে গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য, যেটা আমরা শুরু থেকেই বলে আসছিলাম। আমাদের বইয়ের স্টল নাম্বার হচ্ছে 212। বইটি বাজারে এনেছে বরণ প্রকাশ। সরোয়ার্দী উদ্যানের 212 নম্বর স্টলে আপনারা জীবনের গল্প পার্ট 3 বইটি পাবেন। আশা করছি আপনারা সংগ্রহ করবেন এবং বইমেলাতে আমি হরহামেশাই বিকেলের দিকে যাচ্ছি, আমার সঙ্গে দেখা হয়ে যাবে। চলুন শুরু করি। হ্যাঁ, প্রথমে আপনার নামটা একটু জিজ্ঞেস করি।
মোহাম্মদ শাহাদাত।
আপনার ডাক নাম হচ্ছে শাহাদাত? আচ্ছা, বয়স কত?
বয়স 27।
27 বছর বয়স। কি করছেন বর্তমানে, কোনো পেশায় আছেন, চাকরি করছেন?
জি, চাকরি করছেন।
চাকরিজীবী আপনি? ওকে। জন্ম জেলা?
টাঙ্গাইল।
টাঙ্গাইল। তো বলেন, কি আপনার জীবনের গল্প?
জীবনের গল্প আমার অনেক ছোটবেলায়, যখন 5-6 বছর বয়স তখন আমার মা মারা যায়। মা মারা যাওয়ার পরে কপালে একটু দুঃখ আসে, তারপর আমি আমার নানির বাড়ি চলে যাই। নানির বাড়ি গিয়ে 2-3 মাস থাকি, পরে আমি আবার আব্বুর এখানে চলে আসি।
আচ্ছা।
2-3 দিন পরেই সে আরেকটা বিয়ে করে।
আপনি কি একমাত্র সন্তান ছিলেন আপনার মায়ের?
জি, তখন আমি একমাত্র সন্তান।
আচ্ছা।
কিন্তু এর আগে একটা কথা আছে।
জি,
আমার বড় ভাই আছিল, কিন্তু আমার বড় ভাই আমার আব্বুর না, আমার
মায়ের আগের বিয়ের।
আগের বিয়ের?
আচ্ছা আচ্ছা।
জি, তো সে বড় ভাই তখন ছিল না, আমার আব্বু আম্মুর কাছে একাই ছিলাম। মা মারা যাওয়ার পর তারপরে বিয়ে করলো আব্বু। মানে মহিলাকে আম্মু বলি না, মানে নতুন মহিলা চিনি না, জানি না আম্মু কিভাবে বলবো।
ওকে।
তারপর 2-3 দিন, 1 সপ্তাহ এরকম যায়, আমি তখন ক্লাস 1-এ পড়ি। লেখাপড়া বেশি একটা মানে এরকম আগ্রহ ছিল না, বেশি মানে শয়তানি করতাম গ্রাম অঞ্চলে। তো তারপর তার সাথে আমি এমনি এমনি মানে ইশারা বা এমনি এমনি কথা বলি আর কি, আম্মু কখনো বলিনি। তো সে আমাকে একদিন খোটা দিয়ে বলে যে কাজ করে না, কিছু করে না, খালি ঘুরে আর খায়। তো সেদিন আমার আব্বু আমার বাড়িতে নাই, তো আমি সেদিন এই কথা শুই না, রাগ করে আমি চলে গেছি।
ছোটবেলাতে এটা?
জি, আমি গেছি বাজারে, বাজারে যে ঘুরতেছি, চেনা চেনা পরিচয়ের লোক আছে, আমি ওদিকে ঘুরতেছি। সন্ধ্যাবেলা আমার আব্বু আসছে, আব্বু আসার পর আমি বাড়িতে আসলাম, আব্বুরে বললাম যে এই ব্যাপার। আব্বু তো কিছু বললো না, কয়ে তুমি চুপ থাকো আমি দেখবো। তার 2-3 দিন পরেই হঠাৎ করে কোত্থেকে যেন একটা মহিলা আর একজন পুরুষ আর সাথে 2-3 জন লোক তারা আসলো।
আপনাদের বাড়িতে?
জি, আমাদের বাড়িতে।
আচ্ছা।
ব্যান্ডেন নিয়ে আসলো। আসার পর আমি তো ভাবছি কোনো আত্মীয় স্বজন, আমি তো চিনি না কখনো, জানিও নেই। আমার আব্বু তাদের কাছে হাত মানে তাদের হাতে তুলে দিল। তখন আমার একটু ভয় ভয় লাগলো, তখন তো আমি একটু সব ভালো মন্দ বুঝি, কিন্তু 5-6 বছর বয়স এখন
ভয় ভয় ছিল।
হ্যাঁ, ভয় ভয় লাগতেছিল।
মানে আপনি কি তখন বাবাকে কিছু জিজ্ঞেস করতেছিলেন যে বাবা এটা কোথায় যাচ্ছি, কি অবস্থা?
না, এটা আমি তারা যখন আমাকে নিয়ে যাচ্ছে তখন আমি জিজ্ঞেস করতেছিলাম যে আব্বা আমি কোথায় যাচ্ছি। কয় তুমি যাও, আমি তোমারে সপ্তাহে সপ্তাহে এসে দেখবো, তুমি তাদের ওখানে যে থাকো।
এর আগে আপনাকে কোনো কিছুই আছে
না? না।
পেপার্স ওই সময়টাতে আপনি দেখেছেন? কিসের পেপার ছিল এটা?
আমি দেখছি একটা মানে এরকম হাত মুখ করে কি যেন দিল তাকে আমার আব্বুকে।
আচ্ছা।
তো তখন আমি বুঝতে পারছি যে হয়তো আমারে বিক্রি করে দিছে, হয়তো আমারে মানে একবারে তাদের কাছে দিয়ে দিছে।
আচ্ছা, কিছু একটা অনিশ্চিত ভাবেই যাত্রা শুরু। আমরা একটু সামনের দিকে আগাই, বলেন তারপর?
তো তখন তাদের ওখানে চলে গেলাম আমি, তারাও খুব ভালো।
কি দেখলেন ওখানে? নতুন একটা
পরিবেশ
টাঙ্গাইলের মধ্যেই?
হ্যাঁ, টাঙ্গাইলের মধ্যেই।
আচ্ছা।
গোপালপুর থানার মধ্যে, পরিবেশ ভালো, সবকিছুই ভালো, তারাও ভালো। তারা আমাকে নিয়ে গেছে মানে তাদের, আমি বুঝতে পারছি যে তাদের কোনো সন্তান হয় না।
আচ্ছা।
তাদের একজন সন্তান লাগবে, এই হিসাবে আমার নিয়ে আসছে, আমি আবার তখন একটু বুঝলাম।
ওকে।
তো এইভাবে একদিন 2-3 দিন যাইতে যেতে আমি তাদেরকে আব্বু আম্মু বলতে শুরু করলাম।
আচ্ছা। ওরা কি বলতো যে আমাকে আব্বু আম্মু করে ডাকো?
জি, এটা বলতো যে আমি তোমার আব্বু, আমি তোমার আম্মু, এভাবে বলতো। আমার আম্মু বেঁচে থাকার পর্যন্ত আর আমার আব্বু থাকা পর্যন্ত মানে যতটুকু আদর পাইছি তাদের কাছে তার চেয়ে বেশি আদর পাইছি। মানে যে কয়দিন থাকছি, কারণ তাদের সন্তান ছিল না আর আমি তাদেরকে আব্বু আম্মু ডাকছি, স্কুলে ভর্তি করাইছে, তারা অনেক ধনী ছিল আর কি। তো তা আমাদের স্কুলে ভর্তি করাইছে, আমি স্কুলে যাই আসি, তাদেরকে আমি থাকি। তো মাঝখানে সুখে থাকতে ভূতে গিলাই যেটা বলে, তো এক সময় আমার ওই যে বড় ভাই গৃহস্থর কাজ করে, তো একদিন আমি স্কুল থেকে আসতেছি, আসার পথে আমি টেম্পুতে, অটো টেম্পুতে, তো সে 8-10টা গরু নিয়ে যাচ্ছে, সে সামনের দিক দিয়ে আসতেছে, আমি এদিক দিয়ে যাচ্ছি আর কি মুখোমুখি। পরে আমি দেখি টেম্পুওয়ালাকে থামাইয়া ভাইয়ের কাছে গেলাম, ভাই আমার জড়াই ধরছে, আমিও জড়াই ধরছি, জিজ্ঞেস করলো ভাই কেমন আছো, আমিও জিজ্ঞেস করলাম কেমন আছো। পরে
অনেকদিন পরে,
হ্যাঁ অনেকদিন পরে দেখা, প্রায় 1-1.5 বছর পরে দেখা।
আচ্ছা আচ্ছা।
তো ভাই বললো তুই কোথায় থাকোস? আমি বললাম আমি এখন যেখানে আছি ভালো আছি, আমার আব্বু তো আরেকটা বিয়ে করছে, তুমি তো জানো না।
এই ভাইটা মানে হচ্ছে আপনার মায়ের আগে,
আমার আব্বুর না।
আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ।
তো ভাই বললো তুই আমার সাথে চল। তো আমি আবার অনেকদিন পরে বাইরে দেখছি, তো আমি ওই স্কুলের ব্যাগ ট্যাগ সহ নিয়েই বাড়ি ছাইরা ভাইয়ের সাথে চলে যাই। ভাইয়ের সাথে গিয়া ওই ভাইয়ের যে গৃহস্থ বাড়ির কাজ করে ওইখানে গিয়ে আমি ভাইয়ের সাথে 1 সপ্তাহ থাকি। থাকার পর কি কারণে যেন ভাই আবার ওইখান থেকে পলায় যায়।
আচ্ছা।
আমি থাইকে যাই।
ওকে।
এখন ভাইয়ের কাজগুলো আমার করতে হয়, আমার উপরে চাপ পড়ছে, তারা আমারে বলতেছে তোর তুই আইসস তোর ভাইয়ের সাথে, হ্যাঁ তুই আইলি তোর ভাই চলে গেল, এখন তুই সব কাজ করবি।
ওকে।
তো আমি চিন্তা করলাম আমি এত কষ্ট সহ্য করতে পারি না, অনেক কষ্ট, এতটুক মানুষ কত কষ্ট করতে পারবে।
এটা কি মানে আপনার ভাই যে জায়গায় কাজ করতো ওখানে আপনি কাজ করা শুরু করলেন?
জি, আমার রাইখা ভাই চলে গেছে কোথায় জানো, কাজ দিত, গরু গোসল করাইতো, তারপরে গরুর খ্যার।
কিন্তু আপনি তো একটা জায়গায়, আমরা তো বুঝতে পারছি আপনাকে কিনে নিয়েছিল, তারা আপনাকে খোঁজ খবর করতো না?
এটা তো আপনার 2-3 দিনের মধ্যেই আমি যে এলাকায় গেছি ওই এলাকা সহ পুরা এলাকা সহ মাইক এলান করা হয়েছে যে অমুক নামের ছেলে
হারিয়ে গেছে,
হারিয়ে গেছে, যদি কেউ পায় মানে পুরস্কারও দেওয়ার কথা ছিল এরকম। পরে আমিও ওই মাইকের আওয়াজ শুনছি, শোনার পরে আমি যে পলাই আইছি, আমি গেলে তো আমার মারতে পারে, এই ভয় আর আমি যাইনি। আমি ওইখানে লুকিয়ে রেছি, আমি যে বাড়িতে ছিলাম তারাও মনে হয় শুনছে, ঠিক আছে, তারাও শুনছে, এখন তাদের কাজের স্বার্থের জন্য মনে হয় আমার দেয় নাই তাদের কাছে। তো এরকম ওইখানে আবার মানে বছর খানিক যাওয়ার পর ওইখান থেকে আবার পলায় চলে আসি, অনেক কষ্ট হয়, ওইখান থেকে পলায় চলে আমার বাড়িতে আসি, আব্বুর এখানে আসি। আব্বুর বাড়িতে পাইনি, দেখি ওই মহিলা আমার সৎমা, তো আমি চিন্তা করলাম বাড়িতে আর থাকবো না, সৎমা ঘরে, সৎমা আমাকে দেখতে পারে না, বাবা থাকে তো থাকে না, কার কাছে খাবো? আমার একজন চাচা, তারাও খুব গরিব। তো তারপর আমি ওইখান থেকে গোপালপুর শহরে আসি।
গোপালপুর শহরে?
জি।
ওকে।
গোপালপুর শহরে আইসা আমি, আমার পকেটে কয়েকটা টাকা ছিল, তো গোপালপুর শহরে আইসা একদিন আমি রাস্তায় ঘুমাই, আইসা সন্ধ্যা হয়ে গেছে তো এখন কই ঘুমামু। পরে ওই একজনের কাছ থেকে 2-3টা পেপার নিয়ে আমি একটা হোটেলের সামনে ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাওয়ার পর সকালবেলা উঠা ওই হোটেল খুলে ভোর 5টা বাজে, পরে আমি উঠছি, ওঠার পরে ওই হোটেলেই নাস্তা করছি, নাস্তা টাস্তা করে এখন চিন্তা করতেছি যে কোথায় যাব, কি করব, কার কাছে যাব। তো এরকম করতে করতে সকালে খাইছি, দুপুরে এখন কি খাবো, আমার কাছে টাকা নাই, টাকা শেষ হয়ে গেছে, ওই হোটেলেই আমি গিয়া খাওয়া শুরু করছি।
আচ্ছা।
মানে খাইলাম, আগে পেট ভরে খাইলাম, পরে টাকা চিন্তা।
আচ্ছা।
পেট ভরে খাওয়ার পরে মেসিয়ার কয় কি উঠো না, তোমার খাওয়া হয়েছে না, বিল দিবা না? আমি কই আমার কাছে তো টাকা নাই, আমি বিল দিবো কেমনে? কয় তুমি খাইলা কে? আমি খিদা লাগছে খাইছি, এখন আপনি মারলে মারেন, যা করেন করেন। পরে সে কয় যা তোরে মারবো না, তোরে কাজ দিন।
আচ্ছা।
মাজনের কাছে নিয়ে গেল, সে আবার আমার কয় আচ্ছা পিছনে দে, পিছনে দিল, আমি যে প্লেট গ্লাস এগুলো ধুইতেছি।
আচ্ছা।
ওইখানে আবার কিছুদিন থাকলাম, ডেলি 50 টাকা করে দেয় আর খাওয়া থাকা ওখানে। তো এখানে থাকতে থাকতে একটু শিয়ান হলাম, সবকিছু বুঝলাম, মানে ঢাকা নামতাম শুনি, টাঙ্গাইল আসি যাই, মানে ঘুরি আর ওই হোটেলে থাকি, যখন আমার ডিউটি থাকে না তখন আমি একটু ঘুরি বেড়াই। তো তারপর এক ফাঁকে আমি কই ট্রেন দেখবো,
ট্রেন দেখব,
জি ট্রেন দেখব, অতটুক বয়স মানে তখনের মধ্যে আমি কখনো ট্রেন দেখি নাই বাস্তবে, তো ট্রেন দেখার সর্বোচ্চ আমি এখন ট্রেন দেখব কই, আমার সাথে কাজ করে আমার সমানই, ওরে জিজ্ঞেস করলাম, ওর বাড়ি আবার রেল লাইনের পাশেই, সরিষা বাড়ি তারাকান্দি স্টেশনের পাশে, আমি বললাম দোস্ত চল তোকে বাড়ি যাই, যাই ঘুরে আসি, আর ট্রেনও দেখবো রেল লাইনও,
ওই সময় বন্ধ হয়ে গেছে কাজ করতে করতে, হ্যাঁ
ওর নাম আলম, তো ওর সাথে গেলাম, ওদের বাড়িতে গেলাম, যাওয়ার পর রেল লাইন দেখে আমার খুব খুশি লাগতেছে যে রেল লাইন যখন দেখছি ট্রেনও দেখবো, তো ওদের বাড়িতে এক রাত থাকি, ও আবার কয় দোস্ত আমি তো ডিউটিতে যাবো গো, আমার টাকা পয়সার দরকার আছে, তুই কি করবি, আমি কই তুই যা আমি এই স্টেশনেই থাকবো এক দুদিন থাইকা, আমার কিছু টাকা পয়সা ছিল, তারপরে ওইখান থেকে আমি দুই তিন দিন স্টেশনে থাকি, ওই তারাকান্দি স্টেশন থেকে আমি শৈশবাড়ি স্টেশনে আসি, শৈশবাড়ি স্টেশনে আইসে আমার টাকা শেষ হয়ে যায়, যেমন আমি কি খাবো কোথায় যাব, পরে আবার আরেকটা হোটেলে গিয়া হাত পাতি আর কি খাওয়ার জন্য, যে আমাকে একটা রুটি খাওয়াবেন, তো সে আমাকে বললো রুটি খাওয়াবি, তুই এত বড় গুলা কাজ করতে পারস না,
হোটেল মালিক,
হ্যাঁ হোটেল মালিক, আমি কই আগে একটা রুটি খাওয়ান তারপরে কাজ করবো, পরে আমি হ্যাঁ আমার রুটি খাওয়াইলো, বয় নে রুটি খাওয়ানোর পর আমার কাজ দিল ওই প্লেট গ্লাস দুয়ারি টেবিল টুবিল মশার, এটা হলো শৈশবাড়ি, এখানে বেশি দিন হয় নাই, তো তারা আমি কাকা করে ডাকতাম,
কিন্তু আপনাকে যারা মোটামুটি আপনাকে কিনে নিয়ে গেছিল অর্থ দিয়ে,
জি
তারা তো ভালোই রেখেছিল, আপনি চাইলে তো ওই বাড়িতে চলে যেতে পারতেন, আপনি জাননি কেন,
আমি তো ওই যে যাই নাই ভয়ে আমাকে যদি মারে, আর তো আসছি তো বাইরেটা নেই, ভুল হচ্ছে এই দুই জায়গায়,
ওকে পরবর্তীতে বাসাতেও নিজের বাড়িতে তো থাকতে পারলেন
না,
এবং যারা আপনাকে কিনে নিয়ে গিয়েছিল তারাও আর আপনার বাড়িতে যোগাযোগ করে
না, তারাও আর করে নাই,
আচ্ছা ঠিক আছে,
হয়তো করছে কিন্তু আমাকে তার পায়নি,
তারপর কি দাঁড়ালো,
তারপর ওই আমি তাকে কাকা ডাকতাম তাদের বাসায় নিয়ে গেল পরের দিন, আমার আমার মতো তার একটা মেয়ে ছিল,
হোটেল মালিকের,
জি তার স্ত্রীকে কাকি বলতাম, আমার নিয়ত ওখানে আমি থাকবো না, আমি তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা চুরি করে নিয়ে আমি চলে আসবো ঢাকা ট্রেনে চলে, আমার নিয়ত ওইটা, তো নিয়ত মানে আসলে সত্যি হয়েছে, আমি দুদিন পর তাদের বাসায় আমরা একসাথেই থাকি, বাপ মা আর মেয়ে একসাথে থাকে, আমি নিচে থাকি, তো রাত্রে বেলা শোয়ার আগে ওই আগের 1000 টাকা মানে 2টা 500 টাকা নোট 1000 টাকা কাকির কাছে দিছে, দেওয়ার পর বলছে যে এটা অমুক জনের টাকা, যদি আমি শাহাদাতের পাঠাই তুমি দিয়ে দিও, রাত গেল আমি আবার এটা শুনে রাখলাম, তো কাকা তো বোর 5টা বাজে চলে আসছে,
কাকা মানে আপনার হোটেল মালিক,
হ্যাঁ হোটেল মালিক, আমি আবার তো ওই স্কুলে আসার আগে মানে আমার ওই বোন আর কি কাকা তো বোন, ওরে আবার স্কুলে দিয়ে আসতে হবে আমার কাকি বলছে, তো আমি ওরে স্কুলে দিয়া আমি বললাম মনে মনে ভাবতেছি যে এখন দোকানে যাব না, একবারে বাড়িতে গিয়া ওই তার কথা বইলা ওই 1000 টাকা নিয়ে আমি চলে যাব, পরে আমি বাসায় গিয়া কাকিরে বললাম কাকি 1000 টাকা কাকা কালকে দিল সে চাইছে, তো কাকি ও দিয়ে দিল কাগজের কাছে টাকাটা দিয়ে দিল,
আচ্ছা কত টাকা ছিল ওখানে,
1000 টাকা 2টা 500 টাকা নোট, পরে সেটা নিয়ে আমার হাত পাও কাঁপতেছে যে আমি
মানে আপনার তো মনস্থির হচ্ছে আপনি এখান থেকে
পালাবো, আবার হাত পাও কাঁপতেছে কি করতেছি, তারপর তাদের দোকান হলো স্টেশনের ভিতরে আর আমি স্টেশনের বাইরে দাঁড়াই রয়েছি যে কখন ট্রেন আসবে, ট্রেন এসে বললো বিকালবেলা, আমি ওটা দুপুরের দিকে মানে ওদিক ওদিকে আউটসাইডে ঘুরে বেড়াইছি যেন আমার না ধরতে পারে, পরে যখন ট্রেন আসলো তখন আমি ট্রেনে উঠলাম, আমার মনে খুশি আমি জীবনে প্রথমে মানে ট্রেনে উঠলাম আর ঢাকা শহরে যাব, ট্রেনে ওইটা আমি সিট খালি পাইছি তো যাত্রী নাই একটা ঘুম দিছি, এক ঘুমে মমিসিং, মমিসিং আসার পর যাত্রী অনেক ভিড় হয়ে গেছে, আমার ঠেলা ঠেলে এই ওটো ওটো, পরে আমি এক ভদ্র মহিলার সাথে বসলাম ওইটা গিয়া, তো এখানে আবার টিটি যারা টিকিট দেখে চেক করে তারা আমার আবার কিছু বললো না, মনে মনে করছে এই ভদ্র মহিলার কেউ, তো আমি ওইভাবে ঢাকা এয়ারপোর্ট চলে আসি, তো জিজ্ঞেস করলাম এটা কি কোন জায়গা, কয় ঢাকা এয়ারপোর্ট, আমি আবার ওই বই পুস্তকে দেখতাম যে কমলাপুরের যে দৃশ্যটা থাকতো ওইটা দেখে আমি বললাম কমলাপুর আর কত দূর, তো কমলাপুর কয় আর একটু সামনে আধা ঘন্টা পরেই যাবা, পরে আমি বসে দিলাম কমলাপুরে এসে নামলাম, তখন রাত 2টা বাজে কমলাপুর, তো 2টা বাজে এসে নামলাম, এখন কই যাবো, কিছু তো চিনি না, কার কাছে যাবো,
জি
পকেটে 1000 টাকা আছে, এখন খিদাও লাগছে, কিছু চিনিও না কই যাবো। পরে এক সাইডে প্ল্যাটফর্মে বসার মতো ই আছে না, ওইখানে আমি কাগজ টাগজ মানে বিছে আমি ঘুমাই গেলাম। সকালে উঠে দেখি আমার পকেটে টাকা নেই, টাকা নাই, প্লাস আমার পায়ে জুতা ছিল, জুতাও নেই, তাহলে আমি আমার শার্ট আর আমার প্যান আছে, তখন কি করি, টাকা পয়সাও নাই, কি খাবো কই যাব। তারপর স্টেশনের বাইরে আসি, স্টেশনের বাইরে আইসা দেখি কি আমার মতো ছেলেরা কুলিগিরি করে আর কি।
ওই সময় আপনার বয়স কতটুকু হতে পারে আনুমানিক?
তখন আমার বয়স 9 বছর,
9 কি 10 বছর, 9 কি 10 বছর।
তো দেখি সবাই বোঝা টানে কুলিগিরি করে, আবার অনেকে লাল শার্ট পরা, তো তারা হলো লাইসেন্স করা, পরে জানতে পারি আমি যেটা। আর ওই মানে স্টেশনে থাকে না পোলাপান, পথচারী পোলাপান, তো তাদের মধ্যে আমি একজন হয়ে গেলাম আর কি। কই যাব, কোথায় যাব, কাউকে চিনি না। তো তারপর সাহস করে দেখি একজন একটা ব্যাগ নিয়ে যেতেছে, তার বললাম ভাই নিয়ে দিব 10 টাকা দিয়ে। তো আমার সে আমার দিকে তাকে হয়তো মায়া লাগছে, মানে আমি কান্দা কান্দা ভাব কতক্ষণ ধরে
মায়া আছে,
জি জি
টের পেয়েছে সে।
তারপর সে বলল নেও, আমি মাথায় নিলাম ব্যাগ, সে যাবে সিলেটের গাড়িতে পারাপতে, পারাপত 6:40 ছাড়ে। তখন আমি জানি না টাইম টেবিল, মানে আস্তে আস্তে জানছি, ওখানে কিছুদিন ছিলাম তো। তো তারপরে সেটা ত্যাগ উঠে দিয়ে আসলাম, সে খুশি আমাকে 20 টাকা দিল,
20 টাকা 10 টাকা জায়গায়,
জি। পরে আমি ওটা পাই তো আরো খুশি, আর আমার ওই কাজের কাজের প্রতি আরো লোভ বাড়লো, যে এখান থেকে এখানে আনলাম 20 টাকা দিয়ে দিল। তো আমি আর কোনো কাজে যাই না, এই এই কাজেই করি আস্তে ধীরে, করতে করতে
কুলিগিরি করলেন,
জি কুলিগিরি করলাম। 2 বছর পর ওইখানে একটা 4 দোকান ছিল,
থাকতেন কই আপনি কুলিগিরি করে?
আমি ওইখানে কমলাপুর স্টেশনে ঘুমাইতাম।
দিস ইজ আ স্টোরি ম্যান, ওকে বলেন। তারপর
ঘুমাইছি, মনে করেন এই যে আপনার কমলাপুর যে জিআরপি নিরাপত্তারা থাকে, তারা তো ভোর 5টা বাজে সবাইকে উঠে দেয়,
জি।
আমার তখন আবার ঘুম বেশি ছিল, আমি ঘুমাই
থাকলে যেটা হয় শরীর দুর্বল হয়ে যায়, হ্যাঁ
ঘুমাইতাম আমি, না উঠলে না ওই আনসাররা জিআরপি আইসা দাম দাম করে বাড়ি মারতো। এই বাড়ি মনে করেন একটা খাইয়া যদি না উঠতাম, আরো 2-4টা মারতো, পাশা ফুলে যেত, তারপরে মনে করেন ঘুমের দিকে উঠতাম, উঠতে দৌড় আর কানতে কানতে যাইতাম। তারপর যখন ওই বোঝা না মারতে পারতাম, ইনকাম না করতে পারতাম, তখন 2-1 বেলা না খেয়েও থাকতে হইতো, তো অনেক না খেয়ে থাকছি এরকম। তারপর এক সময় আপনার ওই পাশে একটা 4 দোকান ছিল, মানে ওইখানে কিছু কাঙ্গালি বা টুকাই যাই বলেন তাদের জন্য অনেক সুবিধা হয়েছে।
কিরকম?
যেরকম এই যে আমি একজন, সে 4 দোকানে গিয়া কিছু খাইয়া আমি বিল দিই নাই প্রথম অবস্থায়,
ওকে,
তো তারা আমারে মারেও নাই ধরেও নাই, তারা আমারে 4 দোকানে কাজে লাগাই দিছে।
কাজ করো?
জি কাজ করো। তো আমি চা বানাইতেছি, শিখতেছি, দোকানদারি করতেছি, 4 দোকান করতেছি করতেছি, মাঝে এর মধ্যে আপনার একটা মেয়ে আমার ভালো লাগে। তো
মেয়েটা কে ছিল?
মেয়েটা ছিল আমার মতোই রাস্তার, আমার মতোই রাস্তার, কিন্তু কাজ করতো 2 নম্বর।
পরিচয়টা হলো কিভাবে আপনার সাথে?
পরিচয়টা হলো আমি চা বানাইতেছি, সে আসলো আমার কাছে, এসে চা চাইলো, চা চাইলো ইশারায়। আমি ভাবছি সেই ইশারায় চাইলো কথা বলে নাই হয়তো,
বুয়া বা কিছু একটা হবে, হ্যাঁ
আমি বুবা ভাবি নাই, কিন্তু সে আসলে এই বুবা,
ওকে।
তো কিন্তু তার চেহারা আমার কাছে খুব ভালো লাগছে, শ্যামলার মধ্যে। তো তার আমি সুন্দর করে একটা চা বানিয়ে দিলাম, সে তো 2 নম্বরই কাজ করে সাজাগুজা, মানে
এটা কি আপনার তাকে দেখে মনে হচ্ছিল?
হ্যাঁ দেখে মনে হচ্ছে, আর এর আগেও কয়েকবার দেখছি।
আচ্ছা,
মানে এই ফার্স্ট আমার কাছে চা খাইতে এসে আর কি। আমি নাইটে ডিউটি করি, তখন তো চা দিলাম তাকে, চা দেওয়ার পর চা খাইয়া আমাকে এইভাবে দেখাইলো, ভালো হয়েছে, আমিও বললাম গুড, ও একটা মুচকি হাসি দিয়ে চলে গেল, খুব ভালো লাগলো। তা আমার পাশে যে ক্যাশে বসা ছিল, তো তার আমি বললাম ভাই, বলতাম মানে সে বড়ও না ছোটও না সমানই, বললাম ভাই মেয়েটা তো ভালোই দেখতে, ভালো তো দেখতে কিন্তু বোবা। আমি কই বোবা তো হয়েছে কি হয়েছে, মানুষ তো নাকি, প্রেম করলে প্রেম করবো, নাহলে বিয়ে করবো, একটা করবো, কয় করিস, কিন্তু মাজন যেন না জানে, মাজন জানলে কিন্তু খবর আছে। তো মাজন আবার 2টা দোকান ছিল, একটা দোকান হইলো বড় আর একটা দোকান হইলো ছোট। তো হঠাৎ করে মানে লোকের শর্ট হয়তো আমার ছোট দোকানে দেওয়া যায়, বোবা মেয়েটা আসে, ওর নাম ও লেখা দেয়, ওর নাম হইলো হেলেনা,
হেলেনা আপনাকে নামটা লিখে দিবে,
জি হেলেনা, আর আমার নাম আমিও লিখে দিছি, ও জানে সাহাদাত। তো তারপর সবসময় আমার মানে তখন তো আমার ছোট দোকানে আমি একা ডিউটি করি, ও সবসময় আমার পাশে পাশে ঘুরতো। এর মধ্যে আরো কথা আছে, আমি তারে পছন্দ করি, সে আমার পছন্দ করে না।
আপনি পছন্দ করা শুরু করলেন কেন?
হ্যাঁ
শুরু তো জানতেন যে মেয়েটা
খারাপ,
খারাপ শব্দটা আমরা বলবো না, মানে যে ধরনের কাজ করে এটা আসলে নিন্দনীয়। তো এটা জানার পরেও কেন আপনি মেয়েটার প্রতি দুর্বল?
আমি হইলাম মানে আমার মনে টার্গেট ছিল যে তার আমি বিয়ে করে তার আমি ভালো করব, খারাপ পথ থেকে আমি ভালো পথে আনবো বিয়ে করে।
আচ্ছা,
একটা মেয়ে বিয়ের পর স্বামী তো তার সবকিছু।
ওকে,
তো আমি এটা চিন্তা করলাম, তো তার আমি কাগজে লেখা প্রস্তাব দিই যে তুমি রাজি কিনা। ও না, রাজি না। পরে আমি ওই ওইখানে যে গাড়ি পার্কিং করে আমি ডিউটির এক ফাঁকে মানে আরেকজন বসাইয়া পরে আমি একটা ব্লেড নিয়ে আসি, সেলুনের দোকান থেকে ব্লেড নিয়ে আসি। নিয়ে আসার পর আমি ওই মাইক্রোবাসের ফাঁকে ওরে এক সাইডে রাখি, আমি এক সাইডে রাখি, মানে ও একটা মাইক্রোবাসে অ্যালার্ম দেওয়া, আমি একটা মাইক্রোবাসে অ্যালার্ম দেওয়া, দুইজনে মানে আমি ইশারায় ওরে বলতেছি যে তুই আমারে ভালোবাসিস কিনা। ও বলতেছে না। তো আমি যে দেখেন তখন এই এখানে স্পোর্ট ফালাই
মানে ব্লেড দিয়ে আপনি হাতটা কাটা শুরু করেন?
জি, এখানে না দুইটা টান দিছি, বেশি না, ছোট ছোট দুইটা টান দিছি।
ওকে,
টান দেওয়ার পর ও তো রক্ত দেখে মাথায় হাত দিছে। তখন এর আগের দিন পয়লা বৈশাখ গেছে, আপনার পয়লা বৈশাখের শাড়ি পরা ছিল ওর গায়ে।
আচ্ছা,
সাদা লাল, তো ওই শাড়ি এক কোনা ছিঁড়া আমার এই এক জায়গায় বাইন্ডা দিছে, বাইন্ডা দিয়ে পরে কয় আমি রাজি।
আমি রাজি?
জি।
ওকে, আমরা এখান থেকে ফিরবো। যদিও এইসব কাজগুলো খুবই অমানবিক কাজ এবং এগুলো আমাদের প্রার্থীর জীবনে খুব খুবই ঘটে থাকে, এগুলো আসলে খামখেয়ালি পনা ছাড়া কিছুই না, এবং এই ধরনের কাজ করে অনেকেই অনেকে কনভিন্স করার চেষ্টা করেন, কিন্তু এই ধরনের কাজে অনেক বড় ধরনের দুর্ঘটনা অনেক সময় ঘটে যায়। যাই হোক, আমি বারবারই বলছি আপনাদেরকে, কিছুটা টেকনিক্যাল ডিফিকাল্টিজের কারণে আজকে আমাদের হ্যালো 8920 সাউন্ড কোয়ালিটিতে একটু প্রবলেম হয়েছে এবং সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করছি আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন, এটাই ফর দ্য ফার্স্ট টাইম, এবং এই টেকনিক্যাল ডিফিকাল্টি আসলে যান্ত্রিক গোলযোগে অনেক সময় কোনো কিছু হাত থাকে না, যেটা কারণে আমাদের বাধ্য হয়ে আসলে প্রচার করতে হচ্ছে। বাই দ্য ওয়ে, আমরা 4 মিনিটের বিরতির পরে আবারও ফিরে আসবো। এই ফাঁকে আপনাদেরকে আরও একবার বলছি, যারা জীবনের গল্প পার্ট 3 বইটি আপনি ঘরে বসে সংগ্রহ করতে চান, তারা ফোন দিতে পারেন rakomani.com-এর 16297 এই নাম্বারে, এবং বইটি এই মুহূর্তে বইমেলাতে পাওয়া যাচ্ছে। খুবই অল্প সংখ্যক বই আমরা বাজারে নিয়ে এসেছি। বর্ণপ্রকাশের 212 নম্বর স্টলে, সরওয়ার্ডি উদ্যানের 212 নম্বর স্টল, এখান থেকে আপনি বইটি সংগ্রহ করতে পারবেন। আমি বিকেলবেলাতে সেখানে যাচ্ছি এবং হরহামেশাই যাচ্ছি, আশা করছি আমার সঙ্গে আপনাদের দেখা হয়ে যাবে। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
ওকে প্রিয় শ্রোতা, আমরা 4 মিনিটের বিরতির পর আবারও ফিরে এসেছি। প্রিয় শ্রোতা, অত্যন্ত খুশির সঙ্গে আমরা জানাচ্ছি যে জীবনের গল্প পার্ট 3 বইটি আমরা বাজারে নিয়ে এসেছি, বইমেলাতে আপনি এটা পাবেন এই মুহূর্তে। অমর একুশে বইমেলার বর্ণপ্রকাশের স্টল নাম্বার হচ্ছে 212, সরওয়ার্ডি উদ্যানের 212 নম্বর। আপনি যদি ঘরে বসেই বইটি পেতে চান, যদি বইমেলাতে আসা সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনি rakomani.com-এ ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 16297, আমি আবারও বলি 16297, অথবা আপনি আরেকটি নাম্বার রয়েছে সেখানেও ফোন করতে পারেন 01840521797। আরো একবার বলছি 01840521797। এছাড়া ফার্মগেটের UCC বুক হাউস এবং নীলক্ষেত নাহার বুক হাউসে বইটি আপনি পাবেন। খুলনার বন্ধুদের জন্য আমরা বলবো সুখবর, খুলনার বইমেলাতে বর্ণপ্রকাশের স্টল নাম্বার হচ্ছে 77, আপনারা ওখান থেকেও বইটা সংগ্রহ করতে পারেন। আচ্ছা, আমরা যেখানটায় ছিলাম যে আপনি হাত কেটে তাকে কনভিন্স করার চেষ্টা করছিলেন, তো
ও রাজি হলো?
সে রাজি হয়ে গেল।
মেয়ের নাম ছিল যেন কি?
হেলেনা।
হেলেনা, হেলেনা রাজি হলো।
ওর বাড়ি ছিল চিটাগাং।
আচ্ছা,
ও ইশারায় আমাকে বোঝাইলো যে পাহাড় পাহাড়,
ওকে,
চিটাগাং। আমি আবার ওর সাথে চলতে চলতে কথা,
ইশারা ভাষাগুলো বুঝতেন?
হ্যাঁ, ইশারা ভাষাগুলো বুঝতে পারতাম। এরকম চলতে চলতে এক সময় আমি ওকে নিয়ে বাসা নিই আর কি। তো এর মধ্যে আবার মহাজনও জানে।
বাসা নিলেন মানে? আমি ঠিক বুঝলাম না,
মানে রাস্তায় প্রেম কেমন একটা লাগে, আমিও রাস্তায় থাকি, ও রাস্তায় থাকে, তো রাস্তায় কি প্রেম হয়?
কিন্তু ওর কি কোনো ফ্যামিলি ফ্যামিলি ছিল না?
ওর ফ্যামিলি ছিল চিটাগাং, ফ্যামিলি ঢাকা শহর কেউ ছিল না। ওই আমি যেরকম আসছি ও তেরকম আসছে।
আচ্ছা,
তো ওরকে নিয়ে আমি একটা বাসা নিই। বাসা নেওয়ার পর তার সাথে আমার মানে বিয়ে ছাড়াই থাকা হয়।
এর মধ্যে আরেকটু ইন্টারাপ্ট করছি, একটা হচ্ছে যে মানে ওরও ফ্যামিলি কি এরকমই মানে আপনার ফ্যামিলির মতোই বিচ্ছিন্ন ছিল?
সেটা ও আমাকে বলতো না কখনো, আমি সেটা ওকে জিজ্ঞেস করতাম। তো ও আমারে বললো যে আমার মা সৎ, আমার মাও সৎ, ওর মাও সৎ, কিন্তু ওরা অনেক বড় লোক ছিল, কিন্তু ও বলে কার কাকে ভালোবাসত।
আচ্ছা,
সে মানে সেই ঢাকা আনছে তারে।
আচ্ছা,
ওর বাড়ি ছিল ঢাকা। ও আমাকে আবার ইশারায় বলছে।
আচ্ছা,
তো এই বললো যে ও আমাকে ঢাকা এক হোটেলে নিয়ে 2-3 দিন রাখার পর সে কোথায় যেন চলে গেছে, হোটেল ভাড়াটা না দিয়ে। পরে থেকে মানে ও জিদ্দে এইভাবে এই লাইনে জড়িয়ে গেছে আর কি।
ওকে, এই এই মেয়েটা এই কাজ করে জীবিকা নির্বাহ করতো, আপনি ওই সময়টাতে কি করতেন?
আমি তখন ওই দোকান করতাম,
ওই দোকান করে যতটুকু পয়সা পেতেন এটা দিয়ে আপনার সংসার করার জন্য কয় টাকা পেতেন?
সংসার না, আমি যখন
সংসার তো না এক ধরনের লিভ টুগেদার আমরা যেটা বলি। হ্যাঁ,
দোকান বেশি দিন করতে পারি নাই, ওরে নিয়ে যখন বাসায় নিছি, যখন মহাজন শুনছে, মহাজন আবার বিবাহিত, মানে কোনো ছেলে পেলে দোকানে রাখে না, কেন তাদের খরচ লাগে বেশি, টাকা লাগে বেশি, এই হিসাব করে তারা ওই বিবাহিত ছেলে রাখে না।
ওকে,
তো যখন জানতে পারে তখন এক মাস পরে আমারে দোকান থেকে মানে বাইর করে
দেয়। আপনি ফ্রি খেয়েছিলেন?
হ্যাঁ, পান সিগারেট।
তখন আপনারা অলরেডি থাকা শুরু করেছেন একসঙ্গে?
হ্যাঁ, একসঙ্গে থাকা শুরু করলাম। তখন আমি আবার কুলিগিরি কাজ করি আর ও বাসায় থাকে। ওর দুইটা জিনিস ভাল লাগতো না, ও এক নম্বরে সিগারেট খাইতো আর দুই নম্বরে গাঁজা খাইতো।
সিগারেট এবং গাঁজা খেতো?
হ্যাঁ, আমি সিগারেট খাইতো এটা আমি শুরুতেই বুঝতে পারতাম, কিন্তু গাঁজা যে খাইতো এটা আমি বুঝতাম না।
আচ্ছা,
তো আমি এগুলা খাইতো ওরে মানা করতাম।
ওকে,
যে এগুলা তুমি খাও না, খারাপ, তুমি মেয়ে মানুষ, এগুলো তোমার মানায় না। আর আমি ছেলে মানুষ, আমি সিগারেট খাই, ও মানতো না। মানে যেখানে বাসাটা আমি ছিলাম, মানে ওই বাসা দেখছিল রুমের পাশেই আরেকটা রুম, ওইখানেও আরেক বোবা থাকে, স্বামী স্ত্রী, তাদের দুই ছেলে মেয়ে, সবাই বোবা। তো এর মধ্যে খালি আমি কথা বলতে পারি।
ওকে,
পাশের রুমে যে বোবা ছেলেটা, মানে যার স্ত্রী আছে, দুই ছেলে মেয়ে আছে, সে আবার আমার ওর দিকে নজর দেয় আর কি।
বোবাটা আপনার বউয়ের দিকে? বউ তো ঠিক না, মানে আপনি যাকে লাভ করেন তার দিকে নজর দেয়?
নজর দেয়,
মানে হেলেনের দিকে নজর
দেয়? জি, নজর দেয়। তো ও আবার কেয়ার ছিল আমার, বললো যে এনে থাকবো না, চলে যাও অন্য জায়গায় বাসা নেই। তা আমি কই কে কি, ও কয় চুল বড় বড় লোকটা আমার দিকে খারাপ নজর তাকায়। তো বোবারা তো জানেনি দিয়ারিং, বিশেষ করে ছেলেরা। তো তারপর ওইখানে নিয়ে ওয়ারে নিয়ে ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পর ওই বাসা টাসা সাইডে দিই, ও চলে যায় একদিকে, আমিও চলে যাই একদিকে। মানে ওই লোকের সাথে আমার ঝগড়া হয়, বোবার, ওই বোবাটার সাথে, ঠিক আছে। এর মধ্যে বাড়িওয়ালা আসে, বলে হয় তোমরা থাকবা নাহলে তোমরা থাকবা, মানে আমার বলতেছে, তারা তো কথা শুনে না, আমার বলতেছে হয় তুমি থাকবা ওরে নিয়ে নাহলে তোমরা থাকবা, আমি যে কোনো একটা করো। পরে আমার প্রেমিকারে বললাম,
হেলেনাকে বললাম,
হেলেনাকে বললাম যে তুই আপাতত এক জায়গায় গিয়ে থাক, আমি আবার কয়দিন পরে টাকা পয়সা কামাইয়া আরেকটা বাসা নিয়ে তোরে আমি আনবো। পরে ও কয় ঠিক আছে। ও আবার আমি জানতাম না যে ও প্রেম করতো আরেকটার সাথে,
মানে আপনি থাকা অবস্থায় আরেকটার সঙ্গে প্রেম করতো?
হ্যাঁ, আমি যখন কাজে যেতাম তখন ওই আরেকটা বোবার সাথে প্রেম করতো, ওর আবার স্টুডিয়াম থাকতো, স্টুডিয়াম তো বোবার গুরু আছে, ও ওর কথা আবার একটু আমি বুঝতে পারতাম। তো কয়দিন ধরে দেখি আমি যেমন যেমন বললে আমি আর যাই না, ও আসে না, ও আইসে মাঝে মাঝে রাত্রে আইসে আবার চলে যায়, ও আবার ওই কাজ করে, ওই কাজ কোলা করে। আমি আবার কুলিগিরি ছাইরা আমি ওই দোকানে মহাজনের হাত পায়ে ধরে আমি আবার ওই দোকানে ঢুকি, আমার মাফ করে দেন আপনারাই তো সব। তো এই বললে আমি দোকানে আবার ঢুকি। ঢুকার পর দুই তিন দিন পর ওই বোবা মেয়েটা আবার ছেলে না আসে, আমার বললো কি তুমি আবার এনে চা বানাইতেছ? আমি কই তুই বাদ হর, তোরে বিয়েও করবো না, তুই সিগারেট খাস, গাঁজা খাস, তুই আবার আরেকটা পোলা লোকে প্রেম করস, ইশারায় বলতেছি। ও কয় না না মিথ্যা, সব মিথ্যা। আমি কই আমি নিজে চোখে দেখছি, মিথ্যা না, স্টুডিয়াম থাকে ওই পোলা। আমি ও কয় না আমি বিশ্বাস করি না। আমি কই যদি দেখাইতে পারি পোলার, কয় না আমি গাইছি ধর কালকে দেখা মনে। পরে এক পর্যায়ে ওই পোলা আবার কালকে ইয়ে আসে আমার দোকানে, এসে চা খায়, তোর আমি জিগাই তুই হেলেনার সাথে প্রেম করস না, ওরা বোবা ইশালায় হেলেনারে এইভাবে দেখাইলেই, মানে হেলেনারে এইভাবেই বুঝে যায়।
আচ্ছা,
আমার আবার চা, এভাবে চা করলি আমার সবাই বুঝে।
আচ্ছা,
তোরে বললাম যে তুই হেলেনার সাথে প্রেম করস, কয় হ্যাঁ ওরে আমি বিয়ে করছি তোর আগে। আমি তো হই না, কি কইলা তুমি, তুমি ওরে বিয়ে করছো? পরে আমি দোকান ডিউটির থেকে নাই না, ওরা আমি ওনার থাকতে বলি যে সামনাসামনি কথা বলি। পরে সামনাসামনি কথা বলার পর যে বুঝতে পারি হ আসলে ও বিয়ে করছে আমার আগে, আমি তো আর বিয়ে টিয়ে করি নাই। এর মধ্যে ওদের দুজনের মধ্যে গ্যাঞ্জাম লাগিয়া, মানে ওই বোবা ছেলেটা ওই হেলেনার গালে একটা ব্লেড দিয়ে টান দেয়।
ওকে, ওকে,
গ্যাঞ্জাম লাগার কারণ হলো কি, আমি আবার ওই যখন বুঝতে পারি যে ও আমার আগে বিয়ে করছে, তখন তর্কাতর্কি হওয়ার মধ্যে আমি একটা থাপ্পড় দিই ওই বোবার গালে,
ছেলেটাকে।
হ্যাঁ, ও খুব ব্যথা পায়, আমার সাইজ ছোট ছিল, তো বয়স আবার একটু বেশি। ও কইতাছে বুবা গুরু সব আনবে, আইনা আমারে মারবে। আমি কইতাছি তুই কিছু করতে পারবি না, আমার মাজন আছে। তো ওর থাপ্পুতে ও আবার কি করে আমার উপরে না পাইরে, মানে ওই ব্লেড নিয়ে ওর গালে একটা টান দেয়,
হেলেনার গালে।
হ্যাঁ, টান দেওয়ার পরে এরকম ফাঁক হয়ে যায়। হ্যাঁ, একটু জোরে দিলে মনে করেন সব ভিতরে সব দেয় এরকম। তো আমারও খুব কষ্ট লাগে এখানে। পরে ও তো টান দিয়ে চলে গেছে, পুলিশে যদি ধরে তো আমি ওরে ওই ডাক্তারখানায় নিয়ে গেলাম, ব্যান্ডেজ ম্যান্ডেজ করে ওষুধ টষুধ কিনে দিলাম। পরে আমি কইলাম তুমি তোমার স্বামীর কাছে যাও, আমি আমার মতো কাজ করি, তোমার লগে আমার যা হয়েছে সব বাদ, ইশারায় বলে দিলাম। ও মন খারাপ করে চলে গেল, মানে ওর মন আমার প্রতি ছিল, কিন্তু থেকে থেকে 19-20 হইতো, আবার থেকে থেকে
মানে এখন পর্যন্ত স্টেবল ছিল না।
না,
আপনাকে নিয়ে এসে যে ডেসপারেটলি থাকবে তা ছিল না।
না, আবার আমার কথাও শুনতো না, সিগারেট খায়, গাঁজা খায়,
বুঝতে পেরেছি,
আমার কাছে এই জন্য ভালো লাগতো না।
রাইট,
তো তারপর আমি মনোযোগ দিয়ে ওই দোকানে কাজ করি। আমার যে দোকানটা ছিল সে দোকানের সামনে আরেকটা মহিলার দোকান।
এই সময়টাতে আপনার বাড়িতে যাওয়া, বাড়ির কথা মনে করা কিছুই ছিল না মাথায়?
না,
বাড়ির প্রতি কোনো টানও হতো না?
না, এই সময়তে আমি বলবো মাঝখানে ওই মহিলার সাথে যোগাযোগ হইলো, আমি দোকান করি, সে দোকান করে। প্রথমে খালা বলতাম, খালা বললে তার কাছে একটা পান খাইতাম, টিয়া দিতাম না, সেও আমার কাছে একটা পান খাইতো, বাবা বললে টিয়া দিত না। এইভাবে সম্পর্ক আস্তে আস্তে হইলো। তো আস্তে আস্তে আমি আম্মা ডাকলাম, তারে
মা ডাকলাম,
জি মা ডাকলাম, মা ডাকলাম, সেও আমার ছেলের মতো দেখলো, মানে জ্ঞান বুদ্ধি ভালো দেয় যে এটা করবি, এটা করবি, দোকান থেকে টাকা পয়সা চুরি করবি না, মরার পর হিসাব দিতে হইব, এগুলা বলতো। তো উনি এই যে আমি যে বোবা মেয়েটার সাথে প্রেম করতাম, উনি কিন্তু সব দেখছে, উনি সব জানতো। তখন খালা ডাকতাম, তো বোবা মেয়ের সাথে যখন সব ক্যান্সেল হয়ে গেল তখন থেকে সে আমার ভালো জানতে শুরু করলো আর কি। আমি আবার মাঝে মাঝে একটু নেশা করতাম, হেলেনাকে ছাড়ার পর গাঁজা খাইতাম। তো দোকানদারি করতেছি, এর মাঝখানে যে যাকে মা ডাকতাম সে আমাকে বললো, সাদাত তো বলতো না, মানে সাজ্জাদ বলতো আর কি, যে তোর একটা কথা বলবো তুই শুনবি? আমি কই, বলেন কি কথা বলবেন, বলেন। কয়, তোরে আমার মেয়েরে তোর কাছে বিয়ে দিব, তুই রাখতে পারবি?
এই যে ভদ্র মহিলা আপনি তাকে মা বলে ডাকেন?
হ্যাঁ, ওকে। সেই সাইডা বললো। তা আমি এর মধ্যে বললাম আমার গার্জেন নাই, আমার কেউ নাই, এমনি আমার শুধু এই মহাজন আছে, আপনি কেমনে বিয়ে দিবেন? কয়, তুই খাওয়াইতে পারবি কিনা, পালতে পারবি কিনা, এটা বল। আমি কই, খাওয়াইতে পারবো, পালতে পারবো, কেন পারবো না, আমি তো পুরুষ নাকি? পরে কয়, আচ্ছা ঠিক আছে। আমি কই, আচ্ছা ঠিক আছে না, তা আপনার মেয়েদের দেখান, আপনার মেয়েরে তো দেখলাম না, এতদিন ধরে চিনিয়ে মেয়ে, আপনার মেয়েকে তো দেখলাম না। তার ওই দুই ছেলে আর বড় মেয়ে, বড় মেয়ে বাসাই তার বিয়ে হয়ে গেছে, বাসাই থাকে, আর তার দুই ছেলে স্টেশনেই থাকে, মানে আমার মতোই আর কি, স্টেশনেই থাকে, মা থাকতে বাপ থাকতো, বাপ থাকে এয়ারপোর্ট। তার মেয়ে বাসায় কাজ করে, তো একদিন নিয়ে গেল সে বাসায়, আমি গেলাম বাসায়, চা টা গেস্ট হিসাবে আপন যতটুকু করার করলো, ঘরে সুন্দর করে একটা লাল শাড়ি পরে সাজায় আনছে
আপনার সামনে।
হ্যাঁ, আমার
সাথে। নাম কি ছিল?
নাম ছিল পারভিন।
পারভিন,
খুব সুন্দর লাগতেছিল। পরে আমি বললাম মাশাল্লাহ, মনে মনে, আমার তো সেখানে গার্জেন কেউই নেই।
আচ্ছা, আপনি একাই গার্জেন?
আমি একাই।
ওদের ফ্যামিলিতে কে কে ছিল? মা তো ছিলই, আর কে ছিল?
ওদের ফ্যামিলিতে ওরা দুই বোন দুই ভাই।
দুই বোন দুই ভাই, আচ্ছা।
তিন ভাই ছিল, এক ভাইকে আমি দেখি নাই কখনো।
আচ্ছা, বাবা?
ওদের বাবা এয়ারপোর্ট ছিল, আমি দেখছি কিন্তু ওদের সাথে মানে
কখনো দেখেন, একসাথে থাকতে দেখেন?
না, একসাথে থাকতে দেখিনি।
আচ্ছা, তারপর?
তো তারপর ওই যে বাসায় কাজ করে সে বাসার ম্যাডাম আমাকে বললো যে তুমি কি করো? আমি বললাম এই চা দোকানে কাজ করি। কয়, বিয়ে করে রাখতে পারবা? হ্যাঁ পারবো না কেন, পারতে তো হবে। কয়, আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি, বাড়ি কই, সব জিজ্ঞেস করলো, বললাম। কয়, গার্জেন আনবা না? আমি কই, আমার গার্জেন তো আম্মাই, আমি তো আরে বলছি। কয়, ও আচ্ছা ঠিক আছে। সে আবার তারে গিয়ে জিজ্ঞেস করলো কি গার্জেন বলে আপনি? কয়, হ আমি, মানে হে আবার একটু ম্যান্ডেল টাইপের, তো যেটা বুঝে হ্যাঁই বুঝে, এরকম দেখা দেখি করে আমি আর আম্মাই আবার স্টেশনে চলে আসলাম।
আচ্ছা,
আমাদের মধ্যে যেরকম কথাবার্তা হইতেছে, আমাদের মহাজন জানে না, বিয়ে শাদি করবো, টাকা পয়সাও তো দরকার, তা আমি বেতন জমাইতেছি, টাকা জমাইতেছি।
জি,
15 দিন পরে ওর প্রতি আবার একটু মন টানে যে আমি ওরে দেখবো।
মানে আপনার জিমেটার সঙ্গে বিয়ের কথা হচ্ছে?
জি জি, কয়েকদিন ধরে দেখি না, দেখে আসলাম একবার, আমার চলেন আরেকবার দেখে আসি। সেদিন আমি আবার মহাজনের কাছ থেকে টাকা নিয়ে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল নিছি। স্টেশনে তো অনেক রকমের লোক আসে, কারো হারায় যায়, কারো নিয়ে যায়, এরকম এক লোকের টাকা পয়সা সব ব্যাগ ট্যাগ সব নিয়ে গেছে, মোবাইলটা শুধু আছে পকেটে। তো সে আইসা বললো ভাই বিপদে পড়ছি, মোবাইলটা বিক্রি করুন। তো আমি দোকানে থাকা অবস্থায় মোবাইলটা নিয়ে নিলাম 1000 টাকা দিয়ে।
ওকে,
মোবাইলের সাথে পরের দিন আমি আবার সিম কিনলাম, মেমোরি কিনলাম। তখনই বললাম আম্মুদের যে চলেন দেখে আসি।
আচ্ছা,
তো গিয়া পারভিনে সে মোবাইল দিয়ে আসলাম। আমার কাছে তো মোবাইল আছে, এই মোবাইলে আমি দোকানদারি করি আর মোবাইলের সাথে কথা বলি,
কথা বলা শুরু হলো।
হ্যাঁ, কথা বলা শুরু হলো, তার কথা আমি শুনি, আমার কথা সে শুনে, একজন আরেকজনের প্রতি মানে
মায়া জন্মালো।
হ্যাঁ, মায়া জন্মালো, আগ্রহ বাড়লো, সেও আমাকে সারা বাজবে না, আমিও তার সারা বাজনা, এরকম
পর্যায়ে।
তো 3-4 মাস কথা বলছি ওর সাথে ফোনে, মানে কখনো বের হই নাই, কোথাও যাই নাই। এক পর্যায়ে আমরে বলে আমু চলেন না, আমি ওর নিয়ে একটু ঘুরতে যাবো। কই যাবি? আমি কই তো এই রমনা পার্কে যাবো আর দুপুরে বাইরে খামো একসাথে। এই তাহলে মাঝনের কাছ থেকে আমি 2000 টাকা নিই, ওরে নিয়ে আমি বাইরে রিক্সা নিয়ে আগে আসি কাকরাইল। কাকরাইল আইসা আমি এক হোটেলে ঢুকি, হোটেলে ঢুকে খাওয়া দাওয়া করি দুপুরের দিকে। সেদিন আমি মাঝনেতে ছুটি নেই, আমার এক খালার বাড়ি যাবো, মিথ্যা কথা বলি, আসলে খালার বাড়ি তো নাই আমার, সে ছুটি দিল, টাকাও দিল, তার নিয়ে আমি এই হোটেলে খাওয়া দাওয়া করে রমনা পার্কে গেলাম। বাদাম টাদাম খাইতেছি, কথা বার্তা বলতেছি, ঘুরতেছি, তখন 5টা বাজে, আমার নিয়ত হলো ওরে নিয়ে আমি একটা ছবি দেখবো হলে। তো আমি ওরে নিয়ে হলে গেলাম, হলে গিয়ে ছবি দেখলাম, ছবিটার নামটা খেল নাই, কিন্তু ছবিটার কাহিনী সব মানে এলোমেলো, কথায় আছে না যে এটা ভাবলে বাবার সাথে মিলে যায়। আমি ছবি দেখে মিল পাচ্ছিলাম না, আর ভাবলাম যে ওর সাথে মনে হয় আমার অল্প দিন সংসার হবে বা অল্প দিন থাকবো, তারপরে শেষ হয়ে যাবে,
এরকম একটা ভাবনা আপনার ওর সাথে প্রথম ছবি দেখে?
হ্যাঁ, ভাবলাম,
যেহেতু ছবিটা ওরকম ছিল ওরকম ভাবে মনে হচ্ছে। ওকে,
তো মনটা খুব বাড়ি খারাপই লাগলো, তো ছবি দেখে বাইর হইলাম। আমি ওর গায়ে টাচ টাচ করি নাই, মানে মনে মনে বলছি যে বিয়ের পরেই যা হবে। তো 6টা সুতো 9টা সুশেষ, 10টার দিকে 10টা বাজছে, বাসায় যেতে যেতে তো আমাকে জেরা করতেছে যে এত দেরি কে
জেরা করছে?
আবার বাসার লোক ম্যাডাম, বললাম একটু ঘুরতে গেছিলাম, ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেছে, ছবি যে দেখছি এটা তো বলতে পারি না। পরে যাই হোক একটু বকা সকা দিয়ে চলে আসলাম, আম্মুরে নিয়ে আবার চলে আসলাম ইসকে। এই কথা আবার আমি আবার এই দোকানে যার সাথে কাজ করি তারে আমি শেয়ার করলাম যে ওরে নিয়ে আমি ছবি দেখতে গেছি, ঘুরলাম ফিরলাম, খুব ভালোই লাগলো। ও আবার কি করছে, মহাজনের কাছে কয়ে দিছে, ওর নামটা আমি বলতে চাই না।
ওকে, মানে ও নিজে মহাজনের কাছে গিয়ে বলে?
হ্যাঁ, বলে, বলছে যে আমি যে এরকম ওই পাশের দোকানদারের মহিলার সাথে, মানে তারে তো আমি 2 দিন ধরে চিনি আর ওই মহিলারে তো তারা অনেক আগে থেকে চিনে, আর আমি যে দোকানের মহাজনের কথা বলতেছি তারা খুব ভালো বলবো, আর আমরা দোকানে তো আপনার মনে করেন 2 দোকান, তো 2 দোকানে 7 জন কাজ করতাম, রানিং ছিল, খুব রানিং ছিল।
ওকে,
7 জন মানে কি দিনে 4 জন আর নাইটে 3 জন।
ওকে,
এই 7 জন কাজ করতাম, চা স্ট্যান্ডে একজন, ক্যাশে একজন, সাইটে একজন আর ছোট দোকানে একজন, এইভাবে মিলে, আবার একজন শর্ট হয়ে গেলে এই এইভাবে মিলে জিলে কাজ করতাম। তো এটা বললো, বলার পর মহাজন আবার আমার বললো কিরে শাহাদ কি শুনতেছি, এগুলো করস কেন, যদি বিয়ে করতে মন চায় আর কিছুদিন থাক, টাকা পয়সা বেতন জমা আমার কাছে, তোর আমি সুন্দর একটা মাইয়া দেখে বিয়ে করে দিন।
মহাজনের ইচ্ছা আছে আপনাকে?
হ্যাঁ।
ওকে,
তো যেহেতু বেশ কয়েকদিন হয়েছে তার সাথে কাজ করতেছি, মানে টাকা পয়সার লেনদেন বা কোনো দিকে নয় ছয় নাই, সব দিক দিয়ে ভালো পাইছে, খালি ওই যে মাঝখানে বোবা মেয়েটার সাথে একটু ঝামেলা করছিলাম, ওটা তো চলেই গেল, আর কোনো ঝামেলা নাই। তো তখন বললো মহাজন যে আমার এলাকার ভালো মেয়ে দেখি আমি তোর বিয়ে করে দিব, তুই এসব ঝামেলা করিস না।
ওকে,
আমি বললাম ঠিক আছে আপনার কথাই বলল, কিন্তু মনে মনে কিন্তু ওইটাই। তো তারপর কয়েকদিন পরেই আমি এদিক দিয়ে আবার ওই যে রাতে একদিন হয়েছে কি, রাত্রের 1টা বাজে আমি নাইটে ডিউটি করতেছি, তো আমার খুব মন টানত আছে, আবার সেদিন একটু আমি একটু নেশা করছিলাম, অন্য নেশা।
ওকে,
তো বোঝেনি রাত 12টা 1টা বাজে, ওরে আমি ফোন দিলাম যে তোমার বাসায় আমি কেউ আছে, কয় আমার বাসায় তো কেউ নাই, শুধু বয়স্ক নানি আছে, উনি তো ঘুমাই গেছে, আমি কই তুমি দরজাটা খুলতে পারবা, আমি এখন তোমার রুমে আসবো। কয় কি কোন আপনি এত রাইতে আপনি রুমে আসবেন, যদি কেউ দেখা ফেলায়? আমি কই না কেউ দেখবে না, আমি আসবো। পরে দোকান থেকে আমি ওই 200 টাকা নিয়ে একটা জুসের বোতল, একটা চিপস, তারপরে এই আবিজাবি কিনে নিয়ে গেলাম, গিয়া বাসায় ঢুকছি, দেখি ওর রুমে ঢুকছি, আমি ওর রুমে ঢুকার পরেই বইছি বিছানায় বইছি।
ওকে ওকে, আমরা এই জায়গাটা একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, মাত্র 5 মিনিটের বিরতি।
প্রিয় শ্রোতা, অত্যন্ত খুশির সঙ্গে আমরা জানাচ্ছি যে জীবনের গল্প পার্ট 3 বইটি আমরা বাজারে নিয়ে এসেছি, বইমেলাতে আপনি এটা পাবেন এই মুহূর্তে। অমর একুশে বইমেলার বর্ণপ্রকাশের স্টল নাম্বার হচ্ছে 212, সরওয়ার্দী উদ্যানের 212 নম্বর। আপনি যদি ঘরে বসেই বইটি পেতে চান, যদি বইমেলাতে আসা সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনি rockamari.com এ ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 16297, আমি আবারও বলি 16297, অথবা আপনি আরেকটি নাম্বার রয়েছে সেখানেও ফোন করতে পারেন 01840521797। আরো একবার বলছি 01840521797। এছাড়া ফার্মগেটের UCC বুক হাউস এবং নীলক্ষেত নাহার বুক হাউসে বইটি আপনি পাবেন। খুলনার বন্ধুদের জন্য আমরা বলব সুখবর, খুলনার বই মেলাতে বর্ণপ্রকাশের স্টল নাম্বার হচ্ছে 77, আপনারা ওখান থেকেও বইটা সংগ্রহ করতে পারেন।
আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 820 ABC রেডিও FM 89.2 তে। আমি আরজে কিবরি আছি আপনার সঙ্গে। ছোট একটা বিরতির পর ঠিক রাত 12টায় আমি জায়গাটি থেকে আবারও ফিরছি।
ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents Hello 8920, Close up, the closer the better.
ওকে, প্রিয় শ্রোতা, 5 মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি যে কথাটি বারবার বলছি, টেকনিক্যাল ডিফিকাল্টিজের কারণে আজকে হ্যালো 8920 সাউন্ড একটু প্রবলেম হচ্ছে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা সবাই দেখবেন। এবং যেটা আপনাদেরকে খুব খুশির সঙ্গে আমরা বারবার অ্যানাউন্স করছি তা হলো জীবনের গল্প পার্ট 3 বইটি আমরা বাজারে নিয়ে এসেছি, বইমেলাতে আপনি এটা পাবেন এই মুহূর্তে। অমর একুশে বইমেলার বর্ণপ্রকাশের স্টল নাম্বার হচ্ছে 212, সরওয়ার্দী উদ্যানের 212 নম্বর। আপনি যদি ঘরে বসেই বইটি পেতে চান, যদি বইমেলাতে আসা সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনি rockamari.com এ ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 16297, আমি আবারও বলি 16297, অথবা আপনি আরেকটি নাম্বার রয়েছে সেখানেও ফোন করতে পারেন 01840521797। আরো একবার বলছি 01840521797। এছাড়া ফার্মগেটের UCC বুক হাউস এবং নীলক্ষেত নাহার বুক হাউসে বইটি আপনি পাবেন। খুলনার বন্ধুদের জন্য আমরা বলব সুখবর, খুলনার বই মেলাতে বর্ণপ্রকাশের স্টল নাম্বার হচ্ছে 77, আপনারা ওখান থেকেও বইটা সংগ্রহ করতে পারেন। ওকে, আমরা আবারও ফিরছি শাহাদতের কাছে। শাহাদত, আমরা যেখানটায় ছিলাম, ঘরের ভেতরে বা ওরকম, হ্যাঁ বলুন তো, তারপর কি হলো?
হ্যাঁ, রুমে ঢুকে আমি বিছানায় বসলাম, ও বসলো, দরজাটা একটু খোলা রাখছিল। একটা স্ল্যাবের মধ্যে আপনার 3টা রুম, বয়স্ক নানি এক রুমে ঘুমাইছে, আর আমরা এক রুমে, আরেক রুমে আরেক ভাড়াই যারা, তো তারা বুঝতে পারছে
যে এরকম একটা ছেলে আসছে,
এরকম একটা ছেলে আসছে, আর দরজা যে খুলছে একটু শব্দ হয়েছে, এত রাতে কি আইবে। আমি ওর হাত ধরছি, আর এই সময় দরজা খুললে এক লোক, এই কি করো এখানে, জারি দিতেছে। তা আমি তো ওইটা দাঁড়ায় পড়ছি, ও দাঁড়ায় পড়ছে, ও তো কাকা ডাকে যে কাকা আমার ভাইয়া পরিচিত, পরিচিত এত রাত্রে এনে কি, একটা অবিবৃত অবিবৃত মেয়ে ছেলে এনে কি, মানে একটু রাইগা রাইগা বলতেছে। আমি আবার নেশাগ্রস্ত, হালকা একটু ঝিমাইতেছি, আবার বলতেছি আপনার কি, ওর সাথে আমার বিয়ে হইব, আমি ওর বিয়ে করবো, আপনার কি। সে আমার ঠাস করে একটা থাপ্পর মারলো, কথা বলার জন্য আমি থাপ্পর খেয়ে চুপ হয়ে গেলাম। তার বিন্দু বলতেছে কালকের থেকে তোর আর এখানে থাকতে হবে না, চলে যাবি, তোর ম্যাডাম আসলে আমি তোর বলে দেবো এইসব কাজ করস, হ্যাঁ বিয়ে না করেই এক ঘরে ছেলে মেয়ে, পরে ভাই কর রে ভাই কর, পরে পারবিন বললো যাও তুমি। তা আমি মন খারাপ করে বাইরে গেলাম, বাইরে গিয়ে আবার দোকানে উঠলাম। সারা রাত খুব মন খারাপই ছিল, আবার নেশা করছিলাম, তো মন খারাপটা এরকম একটা ফিলিংস হয়নি। পরের দিন ওইটা মনে হয়েছে যে কি করলাম, আমার তো এরকম ইচ্ছা ছিল না। একটা বাজে আমি তার ওর বাসায় গেলাম, কি অপমান না হইলাম। এটা ভাবতেছি ভাবতেছি, এর মধ্যে হঠাৎ করে পারমিনের ফোন থেকে আমার ফোন, আমার তো বাসাতে বাইর করে দিছে, আমি আর আম্মা মান্ডা এক বাসায়,
মা এবং মেয়ে দুজনকে বের করে দিয়ে,
হ্যাঁ দুজনকে বের করে দিছে।
কিন্তু ওর তো আরো ভাই ছিল, ওরা কোথায় তাহলে?
ওরা ওই তো আমার মতো স্টেশনেই থাকতো,
স্টেশনেই ঘুমাতো,
জি
কুলিগিরি করতো।
হ্যাঁ
আচ্ছা, তো মা এবং মেয়ে দুজনকে বের করে দিল, তারপর
বের করে দিল, পরে পারমিন আমার ফোন দিল। তখন আমি তো নাইট ডিউটি করে ঘুমাইতেছি, খাওয়ার লেগে বসছি আর কি, ফোন পাইয়া তখন আমার মাথা নষ্ট হয়ে গেছে, এখন আমি কি করবো, আমার জন্য তো ক্ষতি হয়েই গেল। এখন তো মনে করেন যে আমার বিয়ে ছাড়া আর কিছু করা নাই, আর এই মুহূর্তে আমি বেশি টাকা পয়সাও জমাই নাই। কথা হইলো যে মাসখানেক, এক মাসে আমি 4,000 টাকা বেতন পাই, থাকা খাওয়া মালিকের সব, কয়টা গাই আর হবে। তো যাই হোক, মহাজনের কাছে আমি যা পাইতাম, মানে মিথ্যা সিদ্ধা কইয়া 2-3,000 টাকা নিলাম।
আচ্ছা,
দু একটা নতুন নোট টোট পড়তো ক্যাশে থাকতে, তখন ওইগুলো আমি রাখিয়া দিতাম, 100 টাকা 50 টাকা এগুলা নিয়ে, মনে করেন 2-3,000, আর 2-3,000 5-6,000 ছিল। আমরা তখন এক বাসায় থাকতাম, মানে দুইটা রুম, তো একটা রুমে মহাজন, মহাজনের ওয়াইফ আর তার ছেলে মেয়ে থাকতো, আর আমরা যারা কাজ করতাম আর একটা রুমে থাকতাম। তো আমি দুপুরবেলা উঠে খাওয়া দাওয়া করি দেয়া মহাজনের বউ রে ভাবি বলতাম, তো ভাবি বললো আমি একটু বাইরে যাই, তুমি ঘুমাও। আমি আচ্ছা ঠিক আছে ভাবি, জানাবেন। ভাবি গেল, আমি খাওয়া দাওয়া করে কাপড় চোপড় ব্যাগে বইরে আমি রুম থেকে বেরিয়ে গেলাম, মান্ডা গেলাম। মান্ডা যাওয়ার পর পারভিনে ফোন দিলাম, কোন জায়গায় তুমি? পরে কয় অমুক গলিতে আসো। পরে গেলাম, আসার পর আমার বাসায় নিয়ে গেল, বাসায় গিয়ে বসলাম আম্মু এখানে আর পারভিন এখানে। আমি বললাম কি হয়েছে? আম্মু বলে কি করলা তুমি, এটা খুব দেখতে ইচ্ছে করছিল তাই দেখতে গেছিলাম আর কি। এই দেখতে গিয়ে যে এরকম সন্দেহ জায়গা জাগবে আমি তো আর বুঝতে পারিনি। জান কি করবা, এখন তো আর ওরে ওইদিকে রাখবে না, তুমি হয় আর বিয়ে করো। আমি কই বিয়ে করবো, চিন্তা করতেছি টাকা পয়সাও নাই। কই আচ্ছা, যেদিন ওর বাসায় গেলাম সেদিন হলো বৃহস্পতিবার, পরের দিন হলো শুক্রবার, আমিও যাবো কই, আমি তো পলে আসছি দোকান থেকে, আর ওরাও তো যাবে কই, ওরাও সেই বাসাটা নিছে নতুন। আমি আর আম্মা আর পারবিন তিনজনে ওই বাসায় ঘুমাইলাম,
একই বাসায়।
আশেপাশে আরো বাসা আছে না ভাড়াইটারা, তারা মানে কানাকানি লাগাই দিছে, অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ে একসাথে ঘুমাই কেন? সকালবেলা উঠিয়া তারা একজন একজনের কইতাছে, তা আমার আর শুনতে ভালো লাগতেছে না। বাড়িওয়ালা কি যেন লাগে, সে আইসা বলতেছে হয় বিয়া করবি এখন যায়, আর নাহলে হয় এখান থেকে ভাগবি, যে কোনো একটা কর। তা আমি পারবিনে হাতটা ধরলাম, ধরে বললাম যে চলো বিয়ে করবো। কোথায়? কাজী অফিসে। কাজী অফিসে গেলে তো একজন একজনের সাক্ষী লাগে, তো ওইটা আমার আবার করা ছিল আগেই। দোকানের পাশে আবার রিক্সা গ্যারেজ, মানে দুই তিনটা রিক্সা ছিল তার। আমি ফুলু ভাই বলতাম আর কি, সে আমার গার্জেন বড় ভাই, আর মেয়ের গার্জেন তো মা আছেই। তো তারপরে আমরা চারজন কাজী অফিসে গেলাম। এই বিয়ের মধ্যে ওর ভাই বোন কারো মত ছিল না, মানে আগে মত ছিল যে টাকা পয়সা জমাইয়া তারপরে করবে, কিন্তু ফুট করে এইভাবে যে বিয়ে হবে তখন আর কারো মত ছিল না, কিন্তু ওর মারই মত ছিল। কাজী অফিসে আসলাম, 30,000 টাকা কাজী নিল, চলে গেলাম বাসায়। বাসায় যাওয়ার পর তখন বিকাল হয়েছে, আমি আবার একটু বাইরে এসি বাজার টাজার করার লেগে, কারণ হাড়িপাতি লেগুলো যেগুলো যা লাগে এর জন্য বাইরে এসি। রাত্রের 10টা বাজে, তো তখন আমরা খাওয়া দাওয়া করে শুভ। আমরা যেখানে বাসা নিয়েছি সেই বাসার সামনেই সিএনজি স্ট্যান্ডের এক সিএনজি আলার লোক পরিচয় ছিল, বড় ভাই বলতাম তারে। তো তার বাসা আবার ওই বাসার সামনেই, তো তার ওয়াইফ আমার ভাবি, তো ভাবি আমার খুব ভালো জানতো, তাদের বাসায় আমি এক দুবার গেছিলাম দোকানে থাকতে। তো এখন বিয়ে করছি, আমার কেউ নাই, ওই ভাবি আমার পক্ষ হইয়া দুইটা কথা বলছে।
কাকে? বাড়িওয়ালাকে?
না, আমার শাশুড়িকে।
আচ্ছা।
তখন তো আমার শাশুড়ি, আমার শাশুড়িকে বললো যে বিয়ে দিছেন, এখন তো আপনি কিছু না, জামাই সবকিছু। আর তার বিন্দু বলতেছে যে দেখো বিয়ে বইছো, এখন তোমার সবকিছু স্বামী, তোমার মা বাপ কিছু না। তো এই কথাটা বলতে দেরি, আর আমার শাশুড়ি মানে খেয়ে উঠতে দেরি নেই, মাইয়া বিয়ে দিছি, মাইয়া কি বিক্রি করে দিছি নাকি, আর আপনি কেডা, আপনি এই কথা কইবেন কে? ঠিক আছে, এই এক কথায় দু কথায় ঝগড়া লেগে যায় ওই মহিলা আর আমার শাশুড়ি। তো মোর ঝগড়া লাগে, কি বলবো, প্রায় দুইটা পর্যন্ত ঝগড়া, আমারও নিয়েও ঝগড়া, আমি কথা কইতে গেলে আমারও গাইলাই
শাশুড়ি।
হ্যাঁ, যাক আল্লাহ আল্লাহ করে মনে করেন রাত 2টা বাজে সেই ঝগড়া শান্ত হইলো। ওই যে একটা কথা বলছিলাম ছবিতে, আমার তখনই আমি ভাবলাম এরকমই হবে আজকে ফার্স্ট এর দিন বাসর রাত,
মানে ওই যে ছবি দেখার পরে আপনার এই
ধারণাটা হয়েছিল। বাসা তো ওইটা আমারই, মানে বাসা ভাড়া তারা তো ওইটা আমি দিব, আর শাশুড়ির তো বাসা নাই, শাশুড়ি ওই স্টেশনেই থাকে দোকানের পাশে। ঝগড়া টগড়া থামা শেষ, আমাকে ওই দুধ পানি টানি খাওয়াই টাওয়াই ও নামাজ পড়লো, আমিও নামাজ পড়লাম, শাশুড়ি চলে গেল।
চলে গেল মানে কোথায় গেল? থাকার জায়গা আছে তো,
বড় মেয়ের বাসায় তো সে মাঝে মাঝে থাকে, আর না থাকলে সে স্টেশনেই থাকে। তো বাসরাত গেল, শুক্রবার গেল, পরের দিন দিয়ে শুরু। তো ওই যে কয়টা গেছিল 2-3 দিন বিয়ের বাজার টাজার করে খাইলাম, এখন কি করবো, এখন তো কাজ করতে হবে। এখন ওই মহাজনের কাছে গেছি, মহাজনের কাছে কিছু টাকা পাইতাম চাইছি, মহাজনে বলে না দিব না, তুই আমার কথার অবাধ্য হইছস। আমার কথার অবাধ্য মানে কি, সকল আবার বলছিল যে যখন চলে যাবি এক মাস আগে বলবি আমি লোক নিমু, আমি তোর সব টাকা দিয়ে দিই, কিন্তু পলায় যাবি না কয়ে যাবি যে কয়টা পাবি মাইরে। আমি তো পলায় গেছি, না কয়ে গেছি, তো তার কথা তো ঠিক আছে, ওগুলার চাইলাম না। পরে ওই দোকানে থাকার অবস্থায় আজার নামের এক বড় ভাই ছিল, সে তখন দোকানে মানে আগে করতো, আমার আগে সে মাঝে মাঝে আসতো, তার সাথে পরিচয় হয়েছিল, তার ফোন নাম্বার রাখছিলাম, তো তারে ফোন দিলাম যে আজার ভাই এরকম এরকম অবস্থা, তো আমি বিয়ে করছি, ওই পারবেন রে ছেলে মেয়ের বোন রে আমার একটা কাজের ব্যবস্থা করে দেন। কয়ে আচ্ছা ঠিক আছে, রিক্সা চালাইতে পারবা? আমি কই হ্যাঁ পারবো, রিক্সা চালাইতে পারবো। তো ওর আবার এক কাকা ছিল, তার রিক্সা আছে 15-20টা, নাম পরিচয় দিলাম, আমার একটা গাড়ি দিল সকালবেলা।
এই প্রথম আপনি রিক্সা চালানো শুরু করলেন?
জি।
আচ্ছা,
বিয়ের পরেই প্রথম?
আচ্ছা,
এর আগেও দুই একবার চালাইছি, বাইরিলাম বিয়ের পরে প্রথম রিক্সা নিয়ে বাইরিলাম। সারাদিনে গুজা টুজা ভালোই, খারাপ না, জমা দিয়ে 400 টাকা পাইলাম। এই 400 টাকা বাজার টাজার করে নিয়ে গেলাম, 400 টাকায় বাজার টাজার করে নিয়ে গেলাম, 1 টাকাও রাখলাম না। তারদিনের কাছে আমার আবার 1000 টাকা দেওয়া ছিল ওইটা ঘর ভাড়ার জন্য।
আচ্ছা,
তখন মাসে 15 তারিখ কি 16 তারিখ হবে এরকম, এখন ঘরে ফ্যান নাই, গরমের দিন।
আচ্ছা,
তারপরে পানি থাকে না, ঘুমাইতেও আরাম হয় না। তো এই পাশে আবার কিস্তিতে ফ্যান দেয়, খাট দেয়, সব দেয়। আমি একটা কিস্তি দাবাদ ফ্যান নিলাম, 2800 টাকা ফ্যান।
সমাজের একেবারে মানে রুটলেস পিপল, মানে শিকড়হীন মানুষ যারা, এদেরও একটা স্বপ্ন থাকে। মানে আজকে এই গল্পটা এমন না যে খুব বেশি রেয়ার কেস ইন আওয়ার হেলো 8920, বাট সি এই ছেলেটার কিছুই নাই, পরিবার নাই, চাকরি নাই, সমাজ নাই, তবু একটা বেঁচে থাকার স্বপ্ন আছে। এবং এই প্রান্তিক পর্যায়ের মানুষ কিন্তু ঠাসা, ঢাকা শহরে অনেক মানুষ আছেন এরকম। যাই হোক, শুনি আজকের এই জীবনের গল্প, অবশ্যই শেষ পর্যন্ত গিয়ে আপনি একটা মেসেজ পাবেন, বলেন। তারপর
তারপর ফ্যান নিলাম কিস্তি, তো মানে যার দাম তার দুই দামের মানে
একটু বেশি দিতে হয়,
একটু বেশি নিবে আর কি, এর জন্য আর কি।
ওকে,
সাপ্তাহিক 70 টাকা কিস্তি ছিল, মাসে আপনার 440 টাকা পরে মনে হয়। চালাচ্ছি, রিক্সা চালাচ্ছি, দৈনিক কিস্তি দিতেছি, খাইতেছি। এর মধ্যেই 1 তারিখ আসলে তো 10 তারিখের মধ্যে ঘর ভাড়া দিতে হবে। মানে বিয়ের কিন্তু 1 মাস হয় নাই এখন, 25 দিন হয়েছে। তো এখন ঘর ভাড়ার চিন্তা, এতদিন তো খাইছি আর কিস্তি দিছি, এখন ঘর ভাড়ার চিন্তা। তো ঘর ভাড়া হইলো আপনার 1600 টাকা, ওর কাছে 1000 টাকা ওই যে ছিল। রিক্সা নিয়ে বাইরের সময় দেখি কি গ্যারেজের মধ্যে 2-3 জন লোক মানে নেশা করতেছে আর কি। আমিও আবার অনেকদিন পর, যে অনেকদিন ধরে গাঁজা খাই না, তো ওদের সাথে আমি আবার একটু গেলাম, 2-3 টান খাইয়া আমি ওইখান থেকে রিক্সা নিয়ে বাইরেলাম। বাইরের সাথে সাথে ওই রাস্তার ওই একটা প্যারাকের সাথে খুঁজা গাইয়া মানে চাক্কা পাম হয়ে গেল,
পাংচার হয়ে গেছে,
সবস্কারে পড়ে গেল। তাই আমি বললাম আজকে রাশি খারাপ, আজকে মনে হয় কিছু হবে না। তো তারপর আবার গ্যারেজে গেলাম, গ্যারেজে গিয়া ওই চাক্কা টায়ার পাল্টাইয়া আবার বাইরেলাম। তখন ঘুমাইতেছে, ওই যে নেশা করছে একটু ঘুম আসতেছে। তখন কি করি, পরে রাস্তার এক পাশে রিক্সা খাড়া করে আমি ঘুমাইতেছি।
আচ্ছা,
ঘুমাইতে ঘুমাইতে দেখি বিকাল 4টা বেজে গেছে। ওই সকালে বাইরে এসেছি, বাইরে 10টা দিয়ে ঘুম দিছি, 4টা বেজে গেছে।
আচ্ছা,
একটা না দুইটা খ্যাপ মারছিলাম, 30 টাকা না 40 টাকা ছিল, ওইটা দিয়ে আগে কিছু খাইলাম, ঘুম থেকে ওইটা খাওয়া দাওয়া করে পরে একটা চক্কর দিলাম, খ্যাপ মারলাম এক চক্করে, 200-300 টাকা উঠলো রাত 8টা পর্যন্ত।
আচ্ছা,
পরে আসল কুলাইতে আছে না কি করে, পরে চলে আইছি গ্যারেজে গাড়ি জমা দিয়ে। ওই ফাঁকে আবার 2-3টা জমা বেজে গেছে, জমা দিই নাই, জমা দিলে কিস্তি দেওয়া হয় না, আর কিস্তি দিলে জমা দেওয়া হয় না,
এই একটা ফ্যানের জন্যই অবস্থা।
হ্যাঁ এরকম, আবার বাজার ঘাট আছে, ডেলিটা ডেলি করতে হয়। ও তো আবার সুন্দরী মেয়ে মানুষ, ওর আবার তেল সাবান লাগে, এটা সেটা লাগে, 2-3টা জমা বাঁচছে। তো মহাজনে সেদিন বললো কি রে জমা দেশ না গা, আমি কই দে মনে মহাজন, হ্যাঁ আমি আবার ভাই কইতাম। তো মহাজন আবার একটু অন্য টাইপের ছিল, মহাজন আমার বাসায় গেছিল 2 বার, বাসায় গিয়ে আমার বউর দিকে মানে অন্য নজর দিছিল।
এটা আপনি আপনি বুঝেছেন, আপনার বউ আপনাকে বলেছে?
আমিও বুঝেছি, আমার সামনে একবার গেছিল আমি বুঝতে পারছি, আর আমি না থাকতে আমার বউ আমার গেছিল, তখন আমার বউ বলছে, পারবিন বলছে যে এরকম, তখন আমি মহাজনের উপর একটু রাগ আর কি।
আপনি কি সরাসরি মহাজনকে কথা বলেছিলেন নাকি?
না সরাসরি আমি কিছু বলি নাই, কারণ আমার ওখানে কেউ নাই, আর সে 15-20টা রিক্সার মালিক, আবার তার বন্ধু বান্ধব আছে, আমি তারে কি
গাড়ি রিক্সা চালান আপনি?
হ্যাঁ তারই রিক্সা চালাই।
দিস ইজ অ্যানাদার থিং, এই জিনিসটাকে আপনি অন্যভাবে একটু দেখতে পারেন। ইকোনমিক ডিপেন্ডেন্সি যদি কারোর উপর থাকে, সে যদি কোনো অন্যায় করে সেটার প্রতিবাদ করা কঠিন, রিয়েলি হার্ড। এবং এটা ও একদম সমাজের খুবই প্রান্তিক পর্যায়ের একটা মানুষ, খুবই প্রান্তিক পর্যায়ের, খুবই একেবারেই বলা যেতে পারে রুটলেস, শিকড়হীন একটা মানুষ। সে কারণে ও স্পষ্ট ভাষায় মান সম্মানের তোয়াক্কা না করে ও স্পষ্ট ভাষায় বলে দিয়েছে। কিন্তু এই সমস্যাটা শুধুমাত্র ওর জীবনে না, আমরা যারা মধ্যবিত্ত সমাজে বাস করি কিংবা যারা উঁচু সমাজে বসবাস করি তাদের জীবনেও আছে। ব্যাপারটা হচ্ছে ও যেভাবে স্পষ্ট ভাষায় নির্দ্বিধায় মান সম্মানের ভয় না করে কাউকে কেয়ার না করে বলে দিচ্ছে, আমরা যারা মিডল ক্লাসে বসবাস করি, কিন্তু আমাদের চাইতেও যারা হায়ার মিডল ক্লাসে বসবাস করেন তাদের পক্ষে অতটা সহজ না, কারণ তাদের কাছে মান সম্মানই একমাত্র পুঁজি। এবং এই জন্যই দেখবেন হ্যালো ইট নাইন টু জিরো তে এইসব গেস্ট, মানে মিডল ক্লাস কিংবা আমরা যদি বলি হায়ার সোশ্যাল মিডল ক্লাসের গেস্ট, আমরা খুব কম পাই, কম পাই বলবো বা আমি কম আনি, কারণ তারা কেন জানি বলতে চান না এবং তারা নিজেদেরকে এক্সপোজ করতে চান না। তারা এমন ভাবে বলেন যে ঘটনাটা টাচ করেন আমাদের অন্তরকে বা ওই ঘটনাকে এসকেপ করেন, এবং যে কারণেই হ্যালো ইট নাইন টু জিরো তে আমরা খুব সচেতন ভাবেই এই ধরনের গেস্টদেরকে এড়িয়ে যাই। হ্যাঁ বলেন।
তারপর আমি তো আর কিছু বলতে পারি না তার, যে আমার কেউ নাই, আমি তারে কি বলবো, বলতে গেলে আমি মার খাবো।
আইদার আপনাকে হয় এই বলে রিকশার ইয়েটা চেঞ্জ করে ফেলবে।
হ্যাঁ, রিকশা হয়তো দিবে না, আবার তিন চারটা গাড়ি জমা পাবে।
কিন্তু আপনি এটাও তো মেনে নিতে পারবেন না যে আপনার মহাজন এই ধরনের কাজ করবে আপনার স্ত্রীর সঙ্গে?
না না, আমি ওইটাও মেনে নিতে পারবো না। পরে যখন আমার বউ বললো যে এরকম ব্যাপার, তখন আমি বলে আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তার রিকশা চালানো বাদ দিব, সে কয়েকটা জমা পাবে ওইটা দিয়া আমি তার ওখানে চলে আসবো। আর তার সাথে আমার শাশুড়ির আবার একটু যোগাযোগ ছিল।
ওকে,
যে আমার রিকশা দিত তো, মানে আমার জন্যই আর কি যোগাযোগ ছিল, ভালো মন্দ বলতো আর কি, যে ও ভালো ছেলে, জামা টামা বাজারেও দিয়ে দিবে, মানে আমার পক্ষে বলতো।
ওকে,
তো সেই রিকশার মহাজন আবার আমার যখন আমি জামা টামা দিতে পারতাম না, ভাড়া খুব কম মারতাম, তখন ওই আমার শাশুড়ি বলতো যে এগুলা তো আপনার মাইয়ারে ফালতে পারবো না, এগুলার কাছে আপনি মাইয়া দিচ্ছেন কে, পোলার গার্জেন নাই কেউ নাই, অর্থ সারাই আন না, আপনার মাইয়া আমার কাছে দিয়ে দেন।
এটা মহাজন আপনার শাশুড়িকে বলতো?
জি।
বিরতির সময় হলো আরো একবার প্রিয় শ্রোতা, দিস ইজ রিয়েলি আ স্টোরি, রাইট? মানে অর্থনৈতিক দৈন্যতা একটা মানুষের জীবনে কতভাবে ছবল দিতে পারে সেটার একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে আজকের এই হ্যালো ইট নাইন টু জিরো। আমরা চার মিনিটের বিরতি নেব, আফটার ফোর মিনিটস আই উইল কাম ব্যাক। এবং আজকের এই গেস্টকে যদি আপনারা দেখতে চান ফেসবুকে আসতে পারেন। আপনার ছবি দিলে কোনো সমস্যা নেই আছে আপনার?
না সমস্যা নেই।
ওকে, ওর ছবি দিয়ে দিয়েছি আমরা, স্পষ্ট মুখের ছবি, আপনারা চাইলে ওকে দেখতে আসতে পারেন। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, স্পেলিংটা হচ্ছে kebria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj, পেজটি আছে আর জি কিব্রিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেজটির মেম্বার হয়ে যাবেন। চার মিনিট পরে ফিরছি।
Close up presents Hello 8920 Close up, the closer the better. Close up presents Hello 8920 Close up, the closer the better.
ওকে প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট নাইন টু জিরো তে। আমি আর জি কে প্রিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে আজকে জীবনের গল্প বলার জন্য আছে শাহাদাত। আমরা কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরতে চাই।
তবে তার আগে আপনাদেরকে যেটা বলবো, জীবনের গল্প পার্ট থ্রি বইটি আমরা বাজারে নিয়ে এসেছি, বইমেলাতে আপনি এটা পাবেন এই মুহূর্তে। অমর একুশে বইমেলার বর্ণ প্রকাশের স্টল নাম্বার হচ্ছে 212, সরওয়ার্দী উদ্যানের 212 নাম্বার। আপনি যদি ঘরে বসে বইটি পেতে চান, যদি বইমেলাতে আসা সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনি rockmoney.com এ ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 16297, আমি আবারও বলি 16297, অথবা আপনি আরেকটি নাম্বার রয়েছে সেখানেও ফোন করতে পারেন 01840521797। আরো একবার বলছি 01840521797। এছাড়া ফার্মগেটের ইউসিসি বুক হাউস এবং নীলক্ষেত নাহার বুক হাউসে বইটি আপনি পাবেন। খুলনার বন্ধুদের জন্য আমরা বলবো সুখবর, খুলনার বই মেলাতে বর্ণ প্রকাশের স্টল নাম্বার হচ্ছে 77, আপনারা ওখান থেকে বইটা সংগ্রহ করতে পারেন। হ্যাঁ সাজু, আমরা যেখানটায় ছিলাম,
তো আপনার মহাজন যিনি বাজার রিক্সা আপনি চালান, সে আপনার শাশুড়িকে বলল আপনার কাছ থেকে বউ নিয়ে গিয়ে ছাড়াই নিয়ে গিয়ে
তার কাছে দিতে,
তার কাছে দিয়ে দিতে।
তারপর এটা আমার শাশুড়ি জানে।
আপনি বোধহয় পিছনের কিছু একটা বলতে চাচ্ছিলেন আমাকে বিরতিতে যখন আমি ছিলাম, পিছনের কি ফেলে এসছেন বলেন?
পিছনে ফেলে আসছিলাম ওই যে আমি যখন ওই গোপালপুর হোটেলে কাজ করতাম, তখন ওই ওই হোটেল থেকে মানে বের হয়ে যাওয়ার পর কিছুদিন আমি গোপালপুর, ঘাটাইল এবং প্লাস টাঙ্গাইল এই তিনটা জায়গায় আমি চলাফেরা করি।
আচ্ছা,
আর চলাফেরা করি কেমনে, বহু কষ্টে বাসে বাসে ঘুরি, আর সবার কাছে মানে বাসে বাসে যে কটা বাসে মানে যাত্রী থাকে তাদের কাছে আমি 2 টাকা করে 1 টাকা করে যে আমার মা নাই, মা মারা গেছে, আমার বাপে আমার দেখতে পারে না, আমি এখন রাস্তায়, কেউ গালি দিত, কেউ 2 টাকা দিত। এরকম কয়েকদিন পরেই মানে দাঁড়িয়ালা হুজুর লোকের কাছে আমি পড়ি, সে আবার ঘাটার আর্মি ক্যাম্পটা আছে না ওইখানে রাখি মেজন না কি জানো, তার গাড়ি নষ্ট হয়ে যায়, সে বাসে উঠে তার কাছে আমি হাত পাতি। সে আমারে বলে আচ্ছা তোমার টাকা দিব, তোমার কয় টাকা লাগবে আমি সেই কয় টাকা দিব, তুমি আমার সাথে চলো। তো তার কথা আমার একটু ভালো লাগছিল, তো তার কাছে আমি যাই, তার বাসায় নিয়ে যায়, গোসল গাও ধুইলাম, খাওয়া দাওয়া করলাম, তার ওয়াইফ আর তার এক ছেলে আমার সমানে, তো আমারে নিয়ে গেছে, তার ছেলের সাথে আমি খেলাধুলা করবো এর জন্য
সঙ্গ দিবেন এটার জন্য। ওকে,
আমিও কয়েকদিন থাকলাম এখানে, দেখি কেমন লাগে, ভালো লাগে না।
কেন ভালো লাগে না?
ভালো লাগে না মানে ওই এক জায়গায় তো রাস্তাঘাটে বেরোতে পারি না, তারপর আমি বেশি ভালো মন্দ কিছু খাইতে পারি না।
খাইতে পারি না কেন?
খাইতে পারি না মানে আমারে দেয় না, আমার খাইতে হলে লুকায় লুকায় খাইতে হয়।
চুরি করতেন কিভাবে রান্না করে গিয়ে?
হ্যাঁ, রান্না করে গিয়ে ফ্রিজ থেকে এটা ওইটা মানে লুকায় লুকায় খাইতাম, হেরা বসতাম, যখন মাঝে মাঝে বসতাম আমার মাখতো।
এই অল্প সময়ের মধ্যে গায়ে হাত তোলা শুরু করে দিলে?
হ্যাঁ, ওই যে নিয়ে গেছিল তার কাকা বলতাম, সে না
ওনার স্ত্রী,
জি উনি, তো ওইখান থেকে
সারাদিন বাসার মধ্যেই থাকতে হতো।
হ্যাঁ, তার আমি বাসার মধ্যেই থাকতাম, আর ওনার ছেলেকে স্কুলে নিয়ে যেত ওনার ওয়াইফ, আর আমি বাসার মধ্যে বসে।
আপনাকে তালা দিয়ে যেত?
তালা না, খোলামেলা জায়গা তো তালা দিত না, চারিদিক দিয়ে গেট, ওটা তালা ছিল।
আচ্ছা আচ্ছা, মানে বাসার ভিতরে ঘোরার মতো জায়গা ছিল।
হ্যাঁ, এই পরে আমি এখান থেকে আবার পলায় চলে আসি, চলে ওই বন্ধুর সাথে যোগাযোগ করে ট্রেনের কথা বলে
কি বলে নিয়েছিল পড়াশোনা করাবে?
হ্যাঁ এরকম ছিল, বলছে পড়াশোনা করবি, আমার ছেলের সাথে থাকবি এরকম। পরে
তো পরিবেশটা তো ভালোই ছিল, আপনার তো মনে হয় থাকা উচিত ছিল ওখানে।
হ্যাঁ, থাকা।
কত বয়সে এটা?
সাড়ে ৭ বছর হবে।
সামহাও ওর ভালো লাগেনি, এবং ৭.৫ বছরের বাচ্চাকে যুক্তি দিয়ে বোঝানো সম্ভব না যে তোমার ভবিষ্যৎ ভালো হবে, ওর মনে চায়নি থাকতে।
কিন্তু এদিক দিয়ে আবার আমি আবার ওই যে একটা লোক পেয়ে গেছি, ওই ঘুরে ঘুরে
টাকা পয়সার রোজগার। সি, হি ইজ রিয়েলি অনেস্ট, ও কিন্তু আজকে স্বীকার করছে এখানে, ও লোভ পেয়ে গেছে। ওখানে তো পয়সা করে দিত না আপনার হাতে? কেউ
না, কেউ দিত না,
কিন্তু ও লোভ পেয়ে গেছে। 7-8 বছরের বাচ্চা বাসের মধ্যে উঠলে দুই চার পয়সা ওকে দেয়, এটা তো নিজের মতো করে খরচ করা যেত। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, এবং ওখানে একটা ভালো অপরচুনিটি ছিল, কিন্তু ওখান থেকে বের হয়ে আসে। আচ্ছা, তো তারপর?
তো তারপর ওখান থেকে আমি আবার চলে গেলাম, এইভাবে ঢাকা আসলাম
একের পর এক, যেটা হচ্ছিল যেটা। ঠিক আছে, আমরা আবার ওই গল্পটা থেকে।
মাজন বললো যে ওর থেকে ছাড়াই না, আমারে আমার কাছে দিয়ে দাও। মানে এর মধ্যে আবার দুই দিন আমার জ্বর হয়, আমি রিক্সকালে বাইতে পারি না, এর মধ্যে আবার ঘর ভাড়া। আর ওর কাছে যে ১০০০ টাকা দিছিলাম ওইটা ওই অন্য পথে ভেঙে বলাইছে, তো এখন আমি ঘর ভাড়া দিব কেমনি? কত মাসে যদি মানা করি তাহলে কি মনে করবো না? মাথা ব্যথা করতেছে, জ্বর জ্বর তো একটু কমলো, তো তারপর আমার শাশুড়ি আইছে, আসার পর জিজ্ঞেস করতেছে কি কি রে গাড়ি লিয়া ভাইরাস নেই? তাই আমি কই না আমার তো জ্বর। পরে শাশুড়ি কয় ঘর ভাড়া দিবি কেমনে? ঘর ভাড়া না দিলে তো ঘরতে বাইরে যেতে হবে। আমি কই আপনার কাছে টাকা টুকা নাই? কয় না আমার কাছে টাকা টুকা নাই। হ্যাঁ, আমারে একটা আশা দিছিল এক জায়গায়, হ্যাঁ ৭০,০০০ টাকা পাবে, সে টাকা আনবে আর না আমারে কিছু দিবে ব্যবসা করার লেগে, আর হ্যাঁ দোকানটা দিয়ে দিবে, এরকম একটা আশা দিছিল। তো যাক, সেগুলো তো দেয় নাই। তো তারপর ঘর ভাড়াও দেওয়া হইতেছে না, এক পর্যায়ে ওই ঘরের যে মালপত্র যা ছিল সব জিত দিয়ে আমি বিক্রি করি না, আমি চুপচাপ বসে ছিলাম, কারণ আমার শরীর অসুস্থ, পুরোপুরি সুস্থ হয় নাই। আবার ওই যে রিক্সাওয়ালাও দুই তিনটা জমা পাবে, ঘরের যে যা ছিল ওগুলা মানে কি বলবো, চাউল ডাউল আলু তারপর হাড়ি পাতিল সব বিক্রি করে সেই ঘরের থেকে বাইরেছে।
বিক্রি মানে কার কাছে বিক্রি করবো?
পাশের বাড়ির ঠিক আছে
বিক্রি করে ওনার ভাড়াটা দিলেন?
হ্যাঁ, ঘর ভাড়া
দিয়ে
তা পুরোটা দিতে পারিনি।
তো কোথায় যাচ্ছেন, কি অবস্থায়, মানে
এখন? হ্যাঁ না, কোনো ঠিকানা নাই।
চিন্তা করুন, বিবাহিত একটা পুরুষ, থাকার কোনো জায়গা নাই, ঘর থেকে বের হয়ে গেছে, শুধুমাত্র ভাড়া দিতে পারেনি বলে সবকিছু বিক্রি করে দিতে হয়েছে, এবং সে একটা নিরুদ্দেশ যাত্রার মধ্যে আছে। বলুন তারপর?
তারপর বের হয়ে গেলাম, বের হয়ে আপনার স্টেশনে আসলাম, মানে শাশুড়ি যেখানে প্রায় প্রায় থাকে আর আমি যেখানে কাজ করতাম। একটা কথায় বিয়ের আগে আমার মহাজনে বলছিল যে বিয়ে করিস না, মহিলার তো তুই চিনস না, বিয়ে করিস না ভালোই।
কোন মহাজন? ওই চা স্টলের মহাজন।
তো স্টেশনে আসলাম, আসার পর সন্ধ্যার সময় আসছি, তো মোর ঝগড়া শাশুড়ির সাথে আমার, এ তুই খাওয়াইতে পারস না, পালতে পারস না, ঘর ভাড়া দিতে পারস না, পাবলিকের সামনে আমার এভাবে বলতেছে। জি, আমিও আবার গালাগালি করে বলতেছি, আমার শরীর ভালো থাকলে তো আমি আপনার মেয়ের পালবো না কেন, আর আপনার মেয়ে তো ৯-৬ করে ৯-৬
মানে ওই যে ১,০০০ টাকা খরচ করে ফেললো, এটা কথা বোঝাচ্ছে না?
ওইটা আমি বুঝাইতেছি যে আপনার মেয়ের কাছে আমি ১,০০০ টাকা দিয়েছিলাম ঘর বাজার জন্য। আমি আর
ভাড়া কত ছিল ঘরে?
১৬০০ টাকা।
চিন্তা করুন, এই ১৬০০ টাকা ঢাকা শহরে কারো এক ঘন্টার খরচ, কারো হয়তো বা একেবারেই এক মিনিটের খরচ ডেলি লাইফে।
পরে আমি বললাম ওর কাছে ১,০০০ টাকা আমি দিয়েছিলাম ঘর ভাড়ার জন্য, তো খরচ করলো কে লেগে?
একটু ইন্টারাপ করছি, মানে কেন বললাম এই ১৬০০ টাকার কথা? আপনি একটা ঢাকা শহরের একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে একটা বাফেট লাঞ্চ খান, ওখানে আপনার ২,০০০ টাকা টাকা দিয়ে আসবে পার পার্সন, অথচ গল্পটা হচ্ছে মাত্র 1600 টাকার এবং সেটা হচ্ছে মাসিক ভাড়া। সেটা না দিতে পারার কারণে সবকিছু বিক্রি টিক্রি করে দিয়ে, মানে আমরা এই ঢাকা শহরেই বসবাস করি এরকম মানুষ, কত বিভাজন আমাদের মধ্যে। এবং আমি জানি যে আজকের এই হ্যালোইন 920 যারা শুনছেন তাদের মধ্যে এরকমও আছেন যারা হয়তো কোটিপতি। আমার কাছে কেমন জানি মনে হয় যে পুরো পৃথিবীটাই আসলে অনেক বেশি রহস্যময়। যাই, আপনার গল্পে আমরা যেখানটায় ছিলাম, একসময় শাশুড়ির সঙ্গে আপনার খুব বাগবিতণ্ডা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে, তারপর?
জি, তারপর ওখানে ঝগড়া হইতেছে, তারপর ওই আমি ওই স্টেশনের এক লোকের ওয়াইফ, তাকে আমি ভাবি বলতাম, সে আমাকে বলল, তুই বেটা পুরুষ নাকি, তুই ওর হাত ধরে লিয়ে যা, যা তুই লিয়ে যা, তোর বউ তুই লিয়ে যাবি, তুই লিয়ে যা। পরে আমি ওর হাত ধরছি, হাত ধরে কই চলো আমার সাথে, পারবি না, কয় কই জানি, আমি কই আমি জাহান্নামে জানি, তুমি আমার সাথে যাইবা, কয় না জানো না, ডাইরেক্ট না কই দিল, হাতটা ছেড়ে দিলাম আমি। ছেড়ে দেওয়ার পর এখন আমি আর কি করবো, বউ তো আমার পক্ষে না, আমার পক্ষে তো ওইখানে কেউই নেই। সাথে সাথে আমি কাজের খোঁজে বাইরেলাম হোটেলে, ফকিরা ফুল আইসিয়া একটা হোটেলে কাজ পাইলাম, গ্লাস বয়ের,
মানে সেই গ্লাস দেওয়ার কাজ।
জি, তখন কিন্তু আমি অনেক
বড় বড় হয়ে গেছিলাম, আমি সেটাই বলছিলাম। হ্যাঁ,
তারপরে
পয়সা তো রোজগার করতে,
হ্যাঁ, পরে কয়েকদিন, বেশি দিন না, সপ্তাহখানেক গ্লাস বয় করছি। এই সপ্তাহখানের মধ্যেই আমি ওদের সাথে যে যোগাযোগ করছি আমার বউর সাথে, গেছি দেখছি যে কি ব্যাপার, কি দিবে কি না, নাকি শাশুড়ি না দেবে না, আমারে গেল্লায় যাই, আমারে বকা দেয়, আমার আর বকা শুনতে ভালো লাগে না, আমি আর যাইতামই না, খোঁজ খবর নিব না। তারপরে আমি হোটেলেই আস্তে 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 পিছনে আসি, প্লেট দুই, প্লেট দেওয়ার পরে হঠাৎ করে এক লোক নাই, পরে আমি হান্ডি স্ট্যান্ডে কাজ করি, 220 টাকা রোজ। রুটির ম্যাট একজন আসিল, ওর নাম হলো রায়হান, ওর সাথে আমার পরিচয় হইলো। তারপর আরেকজন ছিল আপনার বাবুরচির ম্যাট, আমি সহ তিনজন পরিচয় হইলাম, একসাথেই কাজ করি, একই হোটেলে থাকি, ডিউটি করি এক সময়, তো তিনজন বন্ধু হয়ে গেলাম। মানে ওরা দুজন বিয়ে টিয়ে করে নাই, আমি তো করছিলাম।
ওই সময়টা শাশুড়ি আপনাকে জায়গাও দিচ্ছে না?
না, জায়গাও দিচ্ছে,
আপনার বউ আপনার কথা শুনতে আসে
না? না, আমি ওদের ওই দুই বন্ধুর কাছে বললাম, ডেলি বলি, একটু একটু করে বলি, তো ওরাও আমারে বলে যে চল তোর শাশুড়ির দেখবো, আমি পাশাপাশি তো আইসা দূর থেকে দেখাইতাম, প্রায় সময় অবরণীয় শাশুড়ির সাথে কথাও বলতাম, ওদের সামনে আমারে গাইলেই তো। আর এই দুঃখ বলার লেগা আমি ওদেরকে গাঁজা খাওয়াইতাম, আমি নিজেও খাইতাম, মানে ধরতে গেলে ওরা আমার কারণে শিখছে। আমার বউ আর শাশুড়ির কাছে আসতাম, এখান থেকে কথা মাথা গরম করে আমি ওদিক দিয়ে আবার গাঁজা এক পোটলা কিনে নিয়ে বাস হোটেলে সাততলায় গিয়ে তিনজন মিলে বানায় খাইতাম, খাইয়া আমার দুঃখ প্রকাশ করতাম, ওর কথা কইতে ওর কথা,
মানে সবাইকে সবার বিষয়গুলো শেয়ার করতাম
এরকম। তো এইভাবে এইভাবে মনে করেন বেশ এক দেড় মাস হয় আর কি, এর মধ্যে আবার ঈদ পড়ছে, রোজার ঈদ, আমি ভাবছি আমি গেলেই গাইলে বকা দেয়, আমি যামই না। তো তারা আবার সেই সময় অফিস চাইছিল যে ঈদের মধ্যে যদি আসে মিলমিশ হয়ে যাবে, আমি আর জানতাম না, তো আমি তো জানি যে আমার গেলেই বকা দেয় গেলে, এর লেগে আমি আর যাইনি। ঈদের মধ্যে আমার কাছে কিছু টাকা ছিল, টাকা ছিল বলতে কি, একদিন সকালবেলা এক মেসিয়ার আসে নাই, ছয়টা তো কাস্টমারও নাই, দু একজন, তো একজন মহিলা আর একজন ছেলে, হয়তো মানে দাদি কি নানি হবে এরকম, আমি মেসিয়ারি বললাম। তারপর তারা ওই নাস্তা নাস্তা করে চলে গেল, তার ওই মনে হয় তার নাতি বিদেশ যাবে না কোথায় যেন যাবে, পাসপোর্ট করতে আসছে, তো আমি বুঝতে পারছি আর কি। তো ওই বয়স্ক মহিলা যে ব্যাগটা ছিল, ওই ব্যাগটা যে বসছিল ওইখানে রাইখা চলে গেছে। তো আমি আবার ওই ব্যাগটা আস্তে করে ওই যে টেবিল মশার নেকড়া দিয়া পেঁচাইয়া সরাই ফেলাই। তখন আমার টাকা পয়সা দরকার,
মানে আপনি যেভাবেই হোক আপনার এই মানে অর্থের প্রয়োজন মেটানোর জন্য আপনি ব্যাগটা চুরি করলেন।
ব্যাগটা চুরি বলতে কি, সে ফ্রিয়ে চলে গেছে, এখন আমি রাইখা দিছি, মানে লুকায় রাইখা দিছি, যদি আসে তাহলে দিয়ে দিব, কিন্তু মনে ছিল এটা।
আচ্ছা,
পরে আবার সে আসছিল, দেই নেই তাহলে, মানে বলছি আমরা পাই নেই, হয়তো কেউ অন্য কাস্টমার আসছিল নিয়ে গেছে, এটা বলে তাদেরকে বিদায় দিয়ে দিছি।
ওই সময়ের মধ্যে কি ব্যাগটা খুলে দেখেছেন, ব্যাগের মধ্যে কি আছে?
হ্যাঁ, ওই সময়ের মধ্যে ব্যাগ খুলে দেখছিলাম, ব্যাগের মধ্যে একটা চেন ছিল
গোল্ডের,
হ্যাঁ সোনের, আর আপনার 2000 টাকা ছিল, আর আগের নোকিয়ার একটা মোবাইল ছিল, আর আপনার একটা পাসপোর্ট দেবে।
এই ব্যাগটা না খুললেই কাজটা অনেক সহজ হয়ে যেত, ব্যাগটা না খুললেই হয়তো বা তাকে আপনার রিটার্নটা দিতে পারতেন,
দিতে পারতেন,
কিন্তু ব্যাগটা খোলার পরে আলটিমেটলি লোভে পড়ে,
লোভে লাগে গেছে। আর প্লাস আরেকজনও আমার মানে আমার সাথে
আরো একজন ইনভলভ ছিল, সেও আপনাকে ইন্সপায়ার করতেছিল টাকাটা না দেওয়ার জন্য, রিটার্ন না দেওয়ার জন্য, বুঝতে পেরেছি।
ওরও আবার খুব টাকার দরকার ছিল, ওর পায়ে স্যান্ডেল নাই, কয় স্যান্ডেল কিনবো ভাই, এইভাবে কয়। তা আমি বললাম ঠিক আছে রাইখা দিই, পরে ওরে 1000 টাকা দিলাম, আর চেনটা ওর আমি দেখাইনি, মোবাইল তো দেখছেই, ও 1000 নিছে, আমি 1000 নিছি, আর মোবাইল দেখছিলাম 600 টাকা, ওখান থেকে ওরে 200 টাকা দিছি, আমি 400 টাকা নিছি। আর চেন আমি একাই বিক্রি করছিলাম।
কত টাকা পেলেন চেন বিক্রি করে?
চেন বিক্রি করে 2800 টাকা পেয়েছিলাম।
2800 টাকার চেন মাত্র?
জি,
গোল্ডের চেন।
জি,
এত অল্প? আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ বলুন।
মানে বুঝেন তো, দুই নম্বরই আমি, মানে কোনো মাপামাপি নেই, ঠিক আছে কি নাই।
ও আচ্ছা, যতটুকু পরে দেওয়া হবে
ওকে বলে দিবে এই।
ওকে,
পরে ওই টাকা নিয়ে দুদিন পরে ঈদ আর কি। নিজের মধ্যে যদি আমার শাশুড়ি ওখানে যাইতাম, টাকা পয়সা ছিল, গেলে ভালো হইত, কিন্তু আমি যাইনি, আমি অন্যদিকে ঘুরছি। ঘুরার পর ওইখান থেকেই ঈদের পরে হোটেল থেকে চলে যাই, এক লোকের সাথে পরিচয় হয়ে আমি সংসদ ভবনে আসি। সংসদ ভবনে আপনার ওই বিয়ের কাজ করি।
বিয়ের কাজ বলতে?
বিয়ের কাজ বলতে ওই খাওয়া দাওয়া করার পর যে প্লেট গ্লাস ধোয়, ওই কাজ করতাম। মানে 5-6 দিন করছি আর কি। ওই এক টাকাও পাই নাই, যা বিরিয়ানি টিরিয়ানি খাইছি, কিন্তু টাকা পয়সা এক টাকাও পাই নাই, সব মেরে দিছে। যে চিন্তা করলাম টাকা পয়সা পাই না, কাজ করি এই কাজ করবো না। পরে আস্তে আস্তে ওইটারে কাজে এলাম। ওইখানে যে মেন ভটলার বাটলার ছিল, তো তারে বললাম, ভাই তো কাজ করছি টাকা দেয় না, আমি আপনার আন্ডারে কাজ করব। কয় ঠিক আছে কর, কালা পেন আছে, কালা জুতা আছে? আমি কই নাই তো, কিনে দেন, আমি পরে কাজ করলে টাকা নিয়ে নেবেন। কয় ঠিক আছে, পরের দিন কিনে দিল। পরে হ্যালো কাজ করলাম। হ্যালো কাজ করতে করতে ওই সংসদ ভবনেই থাকি। সংসদ ভবনের ভিতরে যে হলরুম আছে না, হলরুমের ভিতরে
ওখানে বিয়ের সাথে কাজ করা।
হ্যাঁ, ওইখানেই আমরা পারমিট কয়েকজন কাজ করি, ওইখানেই থাকি।
তখন আপনার বউ আপনার সঙ্গে আসেনি?
না, তখন আসেনি।
আচ্ছা, ওই সময়টাতে যে মহাজনের কথা হচ্ছিল, মহাজনের সাথে কি বিয়ে দিয়ে দিয়েছে বা?
তখন আমি আর এদিকের কোনো
খোঁজ খবরই রাখিনি।
নেই,
আমরা একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, ওর বর্তমান অবস্থা নিয়ে আমরা কথা বলবো, তবে ছোট্ট একটা বিরতির পর। আপনারা সবাই দেখছেন, শুনছেন, দেখছেন বলছি কারণে ফেসবুক ওর ছবি দেওয়া আছে, শুনছেন ইনফ্যাক্ট, ক্লোজ আপ প্রেজেন্স এল 920 এবিসি রেডিও এফএম 89.2 তে। আমি আরজে কিবরিয়া আপনার সাথে রয়েছি। আর যারা জীবনের গল্প বলতে চান তারা আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961389289। আমি আবার বলছি 0961389289289। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, 5 মিনিট পরে আমি আবারও স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আজকে আমাদের হ্যালো 8920 সাউন্ড কোয়ালিটি নিয়ে আমি বারবারই আপনাদের কাছে ক্ষমা চেয়ে আসছি, বিকজ অফ সাউন্ড কোয়ালিটি। আমাদের যান্ত্রিক সমস্যার কারণে আসলে এই এপিসোডটি এইভাবেই আপনাদের কাছে প্রচার করতে হলো, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি বারবার। আশা করছি যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদেরকে শুনেছেন নিশ্চয়ই ক্ষমাসুন্দর দৃষ্টিতে বিষয়টিকে নিয়েছেন। বাই দ্য ওয়ে, ফাঁকে আপনাদেরকে আরও একবার বলতে চাই, জীবনের গল্প পার্ট 3 বইটি আমরা বাজারে নিয়ে এসেছি, বইমেলাতে আপনি এটা পাবেন এই মুহূর্তে। অমর একুশে বইমেলার বর্ণপ্রকাশের স্টল নাম্বার হচ্ছে 212, সরওয়ার্ডি উদ্যানের 212 নাম্বার। আপনি যদি ঘরে বসেই বইটি পেতে চান, যদি বইমেলাতে আসা সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনি rockamari.com ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 16297, আমি আবারও বলি 16297, অথবা আপনি আরেকটি নাম্বার রয়েছে সেখানেও ফোন করতে পারেন 01840521797। আরো একবার বলছি 01840521797। এছাড়া ফার্মগেটের ইউসিসি বুক হাউস এবং নীলক্ষেত নাহার বুক হাউসে বইটি আপনি পাবেন। খুলনার বন্ধুদের জন্য আমরা বলব সুখবর, খুলনার বইমেলাতে বর্ণপ্রকাশের স্টল নাম্বার হচ্ছে 77, আপনারা ওখান থেকেও বইটা সংগ্রহ করতে পারেন। ওকে, আমরা গল্পে ফিরবো, আবারও একেবারে শেষ ভাগে আছি আমরা।
হ্যাঁ বলেন, তখন আপনি আর যোগাযোগ করেন না আপনার স্ত্রীর সঙ্গে? তারপর?
জি, যোগাযোগ করি না, আমি ওই সংসদ ভবনে কাজ করি, ডেকোডারের লাইনে বিয়ের কাজ করি। যেরকম শীতের সিজনে কাজ হয় বেশি, মানে আমি গিয়ে 1-1.5 মাস কাজ পাই আর কি। ওইখানে টাকা টোকা রাখতে পারি না, একটু জুয়া টুয়া খেলি তো, তো ওইখান থেকে আবার যে বোটলার ছিল উনার আন্ডারে মোহাম্মদপুর যাই আমি।
জি,
মোহাম্মদপুর গিয়ে অঙ্গন কমেডি সেন্টার, আমি ওই কমেডি সেন্টারে চাকরি নেই, মানে চাকরি নেই কি, প্রথম অবস্থায় ঢুকি। ঢুকার পর সপ্তাহখানিক কাজ করি, অফিসের পিয়ন থাকে না, তো অফিসের পিয়ন চলে যায়, তো আমি নতুন ছেলে এক সপ্তাহ দেখছে সবাই ভালো, তো আমার এই স্যারে বললো যে তুই কর অফিস পিয়নের চাকরি। পরে আমি অফিস পিয়নের চাকরি নিলাম। নেওয়ার পর এইখানে চাকরি করতাম মাঝে মাঝে, তারপর আবার ওইখানে গেতাম আমার শাশুড়ির ওইখানে। একবার গেছি, কাউরে পাইনি, কোনো কিছু জানতেও পারিনি। পরের বার গেছি, গিয়ে শুনি কি একজনের সাথে বিয়ে হয়ে গেছে, তারপর ওইটা শুনে মন ভেঙে গেছে যে আর যাবো না। তারপর মাঝে মাঝে যাইতাম শুধু ওই মহাজনের সাথে দেখা করতে, মহাজনটা খুব ভালো ছিল। ওই কমেডি সেন্টারে কাজ করি, ওইখান থেকে একসময় চাকরি ছেড়ে দিই। চাকরিটা ছাড়ার কারণ হচ্ছে, একদিন মানে এত কষ্ট লাগতেছিল, জীবনে এত কিছু কইটা গেল, চিন্তা খাইয়া খুইয়া নাইট কেয়ার খাইয়া রাস্তায় ঘুমাইয়া যাই হোক একটা বিয়ে শাদী করছিলাম হেউ চলে গেল। এই দুঃখে আমি ওই দিন আবার একটা নেশা করি, সেটা আরেক বন্ধুর মানে ধারায়, সেটা হলো আপনার ডেন্ডি বলে, যেটা রাত 4-5 পর্যন্ত খাই। আমার 7 সময় ডিউটি অফিস, মানে 7-8 দিকে ওইটা অফিস টফিস ক্লিয়ার করতে হয়, তো আমি হেগোর 6 বাজে ঘুমাই, ঘুম থেকে উঠতে পারি নাই। সারে আইসে আমার ডাকতেছে ডাকতেছে, আমি উঠতে পারি না। পরে এক পর্যায়ে সারে রাগ করে আমার গায়ে পানি ঢেলে দিচ্ছে, পানি ঢেলে দিছে প্লাস আমার লাত্তি মারছে। সেই সময় আমি আবার একটু হজা করছি, উইটা বলতেছি যে আপনি আমার লাত্তি মারলেন কে, পানি ঢাললেন কে, আমি চাকরি করবো না, করবো না, কি করবেন আপনি, কয় জায়গা জিদে বলতেছে জায়গা। পরে অপেক্ষা করতেছি যে মেন মালিক আইবে তখন বড় সাহেব, তো সে আসলে আমি তার কাছে বিদায় টিদায় নিয়ে একবার চলে যাব। তো আমি যে ওই যে নেশাটা করছি সেটা আমার এই মোসে টোসে লাগিয়াছিল, আটা জাতীয় জিনিস, তো মানে বুঝতে পারছে যে আমি নেশা করছি। পরে যখন বড় সাহেব আইসে, বড় সাহেবের অফিসে গেলাম, গিয়ে বললাম স্যার আমার লাত্তি মারছে, পানি ডালছে, বকা দিছে, আমি চাকরি করবো না। কয় দেখ ভাবে চিন্তা দেখ, সেবার লোকটা ভালো ছিল, 3,000 মতো পাইতাম, ওটা দিয়ে দিল, চলে এলাম। পাশেই একটা কমেডি সেন্টার, সেটার নাম বলবো না, সেই কমেডি সেন্টারে আমি উঠলাম, মানে ওয়েটারের কাজ শুরু করলাম। করতে করতে মানে 1 থাকলাম, 1 থাকার পর ওই যে ওইখান থেকে চাকরি ছেড়ে আয়া বলছি, ম্যানেজার আবার এখানে আইসা বলছে যে ও লোক ভালো না, ও খারাপ, ওরে এখানে যাই কেন। পরে এখানে ম্যানেজার আর হে ম্যানেজার এক যোগাযোগ করে আমার এখানে বাইক করে দিল। এখান থেকে আবার গেলাম ধানমন্ডি আরেক কমেডি সেন্টারে, ওইখানে আবার মাসখানিক থাকার পর দেখি ওইখানে কষ্ট হয় বেশি, আর টাকা মাই যায়। পরে আবার আসলাম ওই এটাই চাকরি আছে সেটাই না, এর পরেরটা, তখন তার কোনো ঝামেলা নাই, তখন এখানেই থাকতেছি, এখানেই এখন আসি। ওই এর মধ্যে আমার এক মেয়ের সাথে যোগাযোগ হয়, কমেডি সেন্টারের পাশেই বাসার কাজের তার মেয়ে, তো আমি তার নাম্বারটা পাই হলো মানে ফোনে যোগাযোগ হয়। আমার এক ফ্রেন্ড লিটন, ও ছিল তখন অফিস পিয়ন আর আমি তখন ওয়াইটারে কাজ করি, তো ওর কাছে আমি বলি যে দোস্ত তোরা তো সবাই প্রেম করস, আমি প্রেম করি না, একটা মেয়ের নাম্বার দে। তো ও বলল যে মেয়ের নাম্বার দিব আছে কিন্তু প্রেম করা যাবে না, আর প্রেম করলে বিয়ে করতে গো। আমি কই দে বিয়েই করবো যা, পরে কথা দিলাম। পরে ওর কাছ থেকে নাম্বার নিলাম, ফোন দেওয়ার পরে কে আপনি, আপনার চিনি না, ফোন দিলেন। তারপরে আমি বললাম আমি মানুষ, কথা বলা যাবে না, কথা তো বলা যাবে, তো পরিচয় দেন। পরিচয় দিছি 3 পর, 3 আগে এমনি ফাও কথা বলছি, আমি আগে বলে নিছি যে সত্যি কথা বললে আপনি আমার সাথে কথা বলবেন, কয় হ্যাঁ কথা বলবো। আমি কই তাহলে এই যে ওহিদ আছে না, ওহিদ, ওহিদের কাছ থেকে আপনার নাম্বারটা নিছি আমি। কয় ও ফাজিল ছেলেটার কাছ থেকে নাম্বার নিছেন আপনি? আমি কই আমি জানি না ফাজিল না ভালো, কিন্তু আমি ভালো এটা আমি বলতে পারি আপনার কাছে। কয় আচ্ছা ঠিক আছে, তা আপনি কথা বলবেন, সমস্যা নাই, কিন্তু ওহিদের কথা আর বলবেন। আর ওহিদটা হচ্ছে ওই লিটন, মানে ওর সাথে আগে কয়েকদিন কথা হয়েছিল, পরে ওদের সাথে কি গ্যাঞ্জাম হয়ে যায়, পরে ওই নাম্বারটা আমার দেয় ওহিদে, মানে ওর নাম পাল্টাইছে আর কি, নাম হলো লিটন। তো তারপর এভাবে ওর সাথে কথা বলতে 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 এক পর্যায়ে দুইজন দেখা সাক্ষাৎ করি, ঘোরাফেরা করি, তখন আমার ইনকাম ভালো। এর মধ্যে বিয়ের চাপ আসে, ও আমারে বলে যে বিয়ে করেন। আমি বললাম যে বিয়ে করব, আমার তো কেউ নাই, আমি একা, আমি আজকে 14-15 ধরে বাড়ি যাই না। কয় আপনি বিয়ে করবেন কিনা এটা বলে। তারপরও আমি মানে একটা মিথ্যা কথা বলছি ওর সাথে যে আমার খালা আছে গাজীপুর, খালা তো ভাই আছে, তারে কি নিয়ে বিয়ে হবে। খালা তো ভাই হচ্ছে গিয়ে ওই যে আমার শাশুড়ির সাথে গ্যাঞ্জাম হওয়ার পর যে হোটেলে আসলাম ওইখানে যে পরিচয় হলো রায়হান, ওই রায়হান ওর বাড়ি গেছিলাম একবার, রামমোড়ে খালা ডাকছি আর ও আমার খালা তো ভাই, মানে এটা বানাইছি ওদেরকে আর কি। প্রেম 4 করার পর এখন বিয়ের চাপ, কেউ না থাকলে আপনার বিয়ে করবো আমি, সমস্যা নেই, আমি রাজি আছি। পরে আমি আমার মানে রায়হানদে বললাম, ও তো আসলে খালা তো ভাই না, এমনি বন্ধু আর কি, ওর তখন ডিউটি সকাল ডিউটি আর আমরা যাবো 6 বাজে, ও বাসাতে বাইরে হবে, আমি ও কমেডি সেন্টারতে বাইরে হবো। তো আমরা বাইরেছি, ওরে ফোন দিছি দোস্ত আয়, তাই আমরা যাই গাবতলি গেছি, মানে জামু হইলো ফরিদপুর, তারপর ফরিদপুর গেলাম, রায়হান গেল, খালা তো ভাই যেটা ওইটা গেল, ওর তাহলে আমারও তো তাহলে তার কাছে সব ভাঙে চুকে বস বললাম যে আমার কেউ নাই, গার্জেন নাই, এখন যদি আপনার ধরতে গেলে আপনার মেয়ে দিলে দিবেন না দিলে কি, আর এখন বর্তমান গার্জেন থাকলে আমার এই খালাতো ভাই আছে। পরে কোর্টে গিয়া আপনার কোর্ট কাবিন হইলো, 2,00,000 কোর্ট কাবিন হইলো, তারাই করলো, 2,00,000 কোর্ট কাবিন হইলো, তারপর বিয়ে হয়ে গেল।
বিয়ে করলে?
হ্যাঁ বিয়ে হয়ে গেল।
সংসার কি করছেন এখনো নাকি? সেখানেও ঝামেলা হচ্ছে?
এখন আল্লাহর রহমতে কোনো ঝামেলা নাই, আমার জায়গা না থাকলেও আমি বাড়ি 15-16 বছর ধরে যাই না গেলেও শ্বশুর বাড়িতে আমি একটু জায়গা কিনছি, আর আমার শ্বশুর বাড়িতেই আমি আছি। আমার শ্বশুর বাড়ির লোকজনও অনেক ভালো, আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ, অনেক ভালো তারা। আর আমি বিয়ে করছি, সেও ভালো।
কতদিনের সংসার আপনাদের?
2014, 3 বছর।
ওকে,
আমার একটা ছেলে আছে, এখন ছেলের বয়স 1 বছর। এই
ছেলে হয়েছে?
হ্যাঁ,
মাশাআল্লাহ। তো এই যে জীবনের গল্প আপনার, এত চড়াই উতরাই পার করে এসে আপনি আজকে সুখের সন্ধান পেয়েছেন, আপনি ভালো আছেন, দু পয়সা রোজগার করছেন, ছেলে আছে, সংসার আছে, একটা জায়গা হয়েছে, একটা পরিচয় হয়েছে, কেন বলতে আসলাম হ্যালো 8920 তে আপনার?
জি, বলতে আসলাম, আমার বাবা আমাদের জন্ম দিল, জন্ম দিয়ে আরেকজনের হাতে তুলে দিল, জন্ম দিয়ে যদি আরেকজনের হাতে তুলে দেয়,
তুলে দেওয়া মানে বিক্রি করে দিল?
হ্যাঁ, আপনাকে বিক্রি করে দিল। তো তার একটা কিন্তু আর কি জানা ছিল না যে আমি ওখানে থাকতে পারবো কি, ভালো থাকবো কি, এগুলো তার একটা বোঝার দরকার ছিল না।
বাবা আছে, বেঁচে আছে?
এখন আমি জানি না, এই কারণেই আজকে আমার জীবনের গল্প বলা। যদি আমার এলাকার লোকজন এটা শুনে থাকে, যদি শুনে থাকে,
জানি না পরে কখনো।
একবার আমার সম্পর্ক দুঃসম্পর্কের দাদির সাথে যোগাযোগ হয়েছিল, আমি যখন চার দোকানে জব করি, দাদি এসে আমার কাছে পঞ্চায়েত এসে তো আমি মুখের দিকে তাকিয়ে দিই, আমার দাদি মানে দুঃসম্পর্কের পাড়া বসিয়ে, মানে সে বলে আমার দেখতে হবে তুই সাহেবের তুলা না? বললাম হ্যাঁ সাহেবের তুলা। আপনি আপনি এনে দাদি, তারে আমি ফোন নাম্বার ঠিকানা ঠিকানা সব দিয়ে দিছি যে আমি এনে থাই, আমার আব্বারে দিয়ে, জানি না দিছে কিনা, কিন্তু
যোগাযোগ করেনি,
যোগাযোগ করেনি আমার ভাইও না। এই যে কষ্ট গুলা কইরা আজকে এই পর্যন্ত আমি একাই, আমার পাশে কিন্তু কেউই নেই।
আল্লাহ ইজ উইথ ইউ?
আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নেই। আমি সবসময় আল্লাহর কাছেই কই যে আল্লাহ তুমি রাখছো আমারে, তুমি সবকিছু।
ও যখন এই জীবনের গল্পটা বলে তখন ওর চোখের কোণে অনেকবার জল জমেছে, কিন্তু সেটা গড়িয়ে মুখ পর্যন্ত পড়েনি। অন্তর যাদের আসলে ভেতর থেকে কাঁদে তাদের চোখ থেকে জল পড়াটা খুব কঠিন। আর অনেক তো হলো, মানে জীবনের গল্প যদি বলি যে আজকে প্রায় ধীরে ধীরে আমরা 300 পর্বের দিকে এগিয়ে যাচ্ছি, যা বলি সত্য বলি ওতেও প্রায় 200 পর্ব টাচ করে ফেললাম। এই যে এত এত জীবনের গল্প শুনি, আপনারা তো আসলে অভিব্যক্তিটা দেখতে পান না, কণ্ঠের একটা ওঠানামা আপনারা অনুভব করেন রেডিওর যারা শোনেন, এবং আমরাও আপনাদের অনুভব করি যারা কাছ থেকে শোনেন। এই শোনার পরে আমরা যেটা রেডিওতে শুনি, শোনার পরে যখন রাত পোহাবে, কালকে সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন, যখন দিনের আলোয় আবার নিজেকে ব্যস্ত করবেন বিভিন্ন কাজে, এই অনুভূতিটা কি থাকে? এই যে আজকে শাহাদত যে কথাগুলো আমাদেরকে বলে গেল, যে অনুভূতিটা আমরা এখন পাচ্ছি ওর জীবনের গল্পটা শুনে, আসলে কি থাকে সকালবেলা ওঠার পরে? একটা তো মনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া অবশ্যই তৈরি হয়েছে, সেটা কেমন সেটা প্রত্যেকের জায়গা থেকে ভিন্ন ভিন্ন রকমের, কিন্তু সেটা কি আসলেই থাকে? সেটা নিশ্চয়ই হারিয়ে যায়, বিকজ মনেরও একটা সীমাবদ্ধতা আছে। মন আসলে পারে না সব মানুষের দুঃখ, সব মানুষের কষ্ট, সব মানুষের আনন্দ নিতে। আমি খুব নিশ্চিত হয়েই বলতে পারি আরো একজন শাহাদত অপেক্ষা করছে জীবনের গল্প বলার জন্য। আগামী বুধবার ঠিক রাত 11টায় হয়তোবা সে বসবে এখানে, এবং তার কাছে এসে আজকে শাহাদতের এই জীবনের গল্পটা হারিয়ে যাবে, কারণ তখন মন তার অনুভূতিকে ধারণ করবে। কিন্তু কেউ কেউ হয়তোবা আজকের এই জীবনের গল্প শুনে নিজের জীবনের দিশা খুঁজে পাবেন, এই অর্থে যে কারো কারো মনে হতে পারে সে চরম দুঃখী, কিন্তু আজকের এই শাহাদতের জীবনের গল্প শুনে হয়তো সে ভাবতে শুরু করবে না, তার চাইতেও চরম দুঃখী একজন মানুষ এই পৃথিবীতে ছিল এবং সে শেষ পর্যন্ত সুখের দেখা পেয়েছে। সো সে হয়তো নিজেকে সুখী ভাবতে শুরু করবে। যদি কেউ ভেবে থাকেন তাহলে আমরা বলব যে আজকের এই হ্যালো 8920 সার্থক হয়েছে। রাতের ঘুমটা অনেক ভালো হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী বুধবার আমি কিবরিয়া আবারও ফিরে আসবো, আর আগামীকাল রাত 11টায় দর আছে, শুনতে ভুলবেন না। ভালো থাকবেন, শুভরাত্রি।
মন আমার গেল জানা দ্রবে না এ ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা, দ্রবে না এ ধন একবার ছবুরের দেশে বয় দেখি দাম কোষে, ছবুরের দেশে বয় দেখি দাম কোষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা, রবে না এ ধর যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা, যে করে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা, ভক্ত বলি রাজা ছিল তার সর্বোচ্চ ধনিল, বলি রাজা ছিল তার সর্বোচ্চ ধনিল, বামন রূপে বিধি করে চলো না রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা, রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা, রবে নাই ধন। চরিত্র দেখো দত্ত ধামি কত কষ্ট পেল সেই হরি নামে, প্রহ্লাদ চরিত্র দেখো দত্ত ধামি কত কষ্ট পেল সেই হরি নামে, তার জলে সে ডুবাল আগুনে পোড়াল, জলে সে ডুবাল আগুনে পোড়াল, তবু না ছাড়িল সেই শ্রীনাম সাধনা, রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা, রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা, রবে নাই ধন। রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে পুত্র কেনা ছিল, কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে পুত্র কেনা ছিল, তবু কর্ণ লাগি না হইল দুঃখী, কর্ণ জাগি না হইল দুঃখী, অতিথির মন করেন সান্ত্বনা, রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা, রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা, রবে নাই ধন। সর্বকালে শক্তি সেলহানিল তার বক্ষস্থলে, রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তি সেলহানিল তার বক্ষস্থলে, প্রভু রামচন্দ্রের প্রতি লক্ষণাচারিত ভক্তি, রামচন্দ্রের প্রতি লক্ষণাচারিত ভক্তি, লালন বলে করুরে বিবেচনা, রবে নাই ধন জীবন যৌবন, তবে কেন মন এত বাসনা, রবে নাই ধন। একবার চবুজে রোজে সে
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
Exclusively on FusionBD.com.